This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুটফিয়া ঘড়িতে সময় রাত 12টা বেজে 3 মিনিট, দেরি হয়ে গেল একটু শুরু করতে আজকে, যদিও তারপরেও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি যে আপনারা সবাই এই শীতের রাতে অনেক বেশি এনজয় করবেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর কদিন ধরেই ঢাকা সহ সারা দেশে বেশ ঠান্ডা পড়েছে, এবং আমরা সবসময় যেটা বলে থাকি যে ঠান্ডার সময় এই সমস্ত জিনিস আরো বেশি জমে ওঠে, তো আশা করছি আজকে অনেক বেশি আনন্দ পাবেন আপনারা। এবং আজকে সবাই নিশ্চয়ই এটাও জানেন যে আজকে আমাদের এই বছরের মতো ভূত এফএমের লাস্ট এপিসোড, সুতরাং যারা আজকে মিস করবেন তারা অনেকটাই মিস করবেন আমার মনে হয়। যাই হোক, আজকে আমি শুরুতে জানিয়ে দিই যে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলের আজকের এপিসোডটি যদি আপনি কোনোভাবে মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তারপরে দেখবেন একের পর এক বিভিন্ন অপশন গুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন এপিসোডের অপশন গুলো আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটি চাইলেই আপনি আবারও শুনতে পাবেন। আর সেই কথাতেই আবারও ফিরে আসছি যে যদি আপনি আজকে এই মুহূর্তে যদি আপনি চান যে আমরা যে কলার টিউনটি ইউজ করি, আমরা যে টিউনটি ইউজ করি ভূত এফএম টিউন, সেই টিউনটি যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, আপনার কোড নাম্বার ইজ 92125, এবং আপনি জাস্ট এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন একটা SMS পাঠিয়েই। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বার। আমরা চলে যাব এখন সরাসরি ঘটনায়, এবং তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদেরকে যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন, সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার সেরা ঘটনাগুলো, আপনার জানা সেরা ঘটনাগুলো আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি চান যে আমাদেরকে সরাসরি স্টুডিওতে এসে বলবেন ঘটনা, আপনার জানা ঘটনাটি, তাহলে সেটাও আপনি কিন্তু সরাসরি স্টুডিওতে এসে আমাদের সেই ঘটনাটি আপনি শেয়ার করে ফেলতে পারেন। একইভাবে শুধুমাত্র আপনার মেইলের শুরুতে উল্লেখ করতে হবে যে এই ঘটনাটি আপনি সরাসরি এসে বলতে চান। আর যদি আপনি চান যে কোনো সাউন্ড ফাইল বা কোনো অডিও ক্লিপ আমাদের পাঠাবেন, সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার মোবাইলের মাধ্যমে বা যে কোনোভাবে আপনি যদি আপনার সেই ফাইলটি রেকর্ড করে ফেলতে পারেন, আপনার সেই ঘটনাটি রেকর্ড করে ফেলতে পারেন, এবং সেই অডিও ক্লিপটি যদি এই একই অ্যাড্রেসে আমাদের পাঠিয়ে দিন আমরা পেয়ে যাবো। এবং আপনার ঘটনাটি যদি সত্যি অন্যরকম হয় এবং অন্যদের চাইতে ভালো হয়, ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো ঘটনায়। নিশ্চয়ই জানেন আমাদের SMS করতে হবে কিভাবে, আমাদের SMS করার নিয়মটি হচ্ছে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনার শুরুতেই আমি জানিয়ে দিই যে একটা ইমেল এসছে আমার কাছে, খুব মজা লেগেছে ইমেলটি। সেটা লিখেছেন যে রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমি শাওন মোহাম্মদপুরে থাকি এবং ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি এবং আমার সকল কাজিনরা মিলে 28 ডিসেম্বর 2012 ভূত এফএম উপলক্ষে কেরানীগঞ্জের কলাতুতিয়া স্কুল মাঠে বছরের শেষ ভূত এফএমটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটি পার্টির আয়োজন করেছি, এবং আমরা সকল কাজিন ও বন্ধুরা প্রত্যাশা করবো এই দিন ভূত এফএম অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচার করবে। যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা উপলক্ষ আপনারা খুঁজে বের করেছেন এবং আপনারা আমাদের সঙ্গে আছেন। আশা করছি যে ভবিষ্যতে এভাবে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে একটি ঘটনা যেটি হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে আপনাদের কাছ থেকে পেয়েছি, সেরকমই একটা ঘটনা আমরা আপনাকে পড়ে শোনাতে চাই। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন নাইম, এবং তিনি হচ্ছে খুলনা থেকে ইমেলটি করেছেন। এইটা হচ্ছে বাসুপাড়া, অর্থাৎ বসুপাড়া হবে বোধ হয়, বসুপাড়া সিদ্দিকিয়া মহল্লা খুলনা। তিনি লিখছেন যে রাসেল ভাই, জানি ভালোর দলে এবং ভালোই আছেন, আমি ভূত এফএমের একজন রেগুলার লিসনার, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমি আমার বাবা একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ, শুধু তাই না, সে জিনের রোগীকে দেখতে পারে এবং সারাতে পারে। অনেক জায়গা থেকে জিন ধরা লোক আসে আমার বাবার কাছে, এবং চিকিৎসা করার পর তারা ভালো হয়ে যায়। তো সেই এরকমই একটা ঘটনা তিনি শেয়ার করছেন যে রাসেল ভাই জিন আক্রান্ত রোগীকে ঘরে ঘরে ঝাড়ানো হয়, যে ঘরে ঝাড়ানো হয় সে এবং ঝাড়া শেষ হলে সেই ঘরটি বন্ধ করে দিতে হয়, তা না হলে ভীষণ প্রবলেম হয়। আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। রাসেল ভাই, আমরা তিন বোন এক ভাই, আমরা তিন বোনে আমাদের তিন বোনেরই বিয়ে হয়ে গেছে ঘটনা এবং গত এবং আচ্ছা গতা বাড়িতে আচ্ছা আচ্ছা গোটা বাড়িতে আমি ঠিক বুঝলাম না, বাড়িতে আমি আব্বু আর আম্মু থাকি, আচ্ছা গোটা বাড়িতে আমি আব্বু আর আম্মু থাকি। তখন সবে SSC এক্সাম শেষ হয়েছে আমার এবং ভোরবেলা প্রায় 5টা বাজে কে যেন কড়া নাড়ছে ভীষণ জোরে। দরজা খুলতে আমায় বলল এবং আমি আমাকে বললো যে তোমার বাবা কোথায়। আমি বললাম আব্বু নামাজ হয়ে গেছে, আপনারা বসেন, আর কিছুক্ষণ পরে বাবা চলে আসবে। তার মত তারা মোট চারজন ছিল এবং তাদের মধ্যে দুইজন পুরুষ দুইজন মেয়ে। তাদের মধ্যে একজন মেয়েকে জিন ধরেছে, সে খুব চিৎকার চেঁচামেচি করছিল। বুঝতেই পারছেন যে জিনে ধরলে যা হয় আর কি। নামাজ শেষ করে আব্বু বাসায় আসে এবং তাদের সাথে কথা বলে। তারপর শুরু হয় চিকিৎসা। প্রায় 2 ঘন্টা ধরে চিকিৎসা করার পর মেয়েটি ভালো হয়ে উঠল। তারপর আব্বু ওদের বাড়ি চলে যেতে বলল। এখন এই ঘর বন্ধ দেওয়ার পালা। আব্বু ঘর বন্ধ দেবে এমন সময় একটি ইম্পর্টেন্ট কল আসে আব্বুর সেলে। তখনই আব্বু তাড়াহুড়া করে বেরিয়ে চলে যায় বাড়ি থেকে এবং ঘরটি বন্ধ না দিতে তার মনে থাকে না। সেদিন রাতে আমাদের বাসায় মেজো আপু আর ছোট আপু তাদের শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছে। রাতে ছোট আপু তার ঘরে চুল আঁচড়াচ্ছিল, এমন সময় আয়নার ভেতর থেকে আপু জানালার দিকে তাকিয়ে দেখে একটি মেয়ে আপুর দিকে তাকিয়ে আছে। তারপর আপু সরাসরি জানালার দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ছোট আপু মেজো আপুর সাথে ব্যাপারটা শেয়ার করে মেজো আপু সব শুনে ছোট আপুকে বলে, ও কিছু না, তুই হয়তো ভুল দেখেছিস। ছোট আপু ধরে নেয় হয়তো তাই হবে, সে হয়তো ভুল দেখেছে। মেজো আপু আম্মুকে ছোট আপুর ঘটনাটা বললে আম্মু বলে এই কথাটা নাইমকে অর্থাৎ আমাকে না বলতে, কারণ আপুরা বাসায় আসায় আমরা আমার আমার ঘরে ছোট আপু আর মেজো আপু ঘুমাবে আর আমার ঘুমাতে হবে ওই ঘরটায়, যে ঘরটা আজ সকালে একটি জিনের রোগীকে দেখা হয়েছে। আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, ঠিক সেদিনও তাই করলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। একবার আশপাশ একবার ওপাশ এপাশ ওপাশ করে ঘুম আসছে না, সারা শরীর অস্থির লাগছে। শুরু করলো না পরে আচ্ছা অস্থির লাগা শুরু করলো না পেরে পরে বাথরুমে গিয়ে হাত মুখ ধুলাম, দাড়ি কমা ছাড়া মিল, সুতরাং একটু পড়তে সমস্যা হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তবুও ভালো লাগছে না, ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম নাইট গার্ডরা সব রাস্তায় হাঁটাহাঁটি করছে। এবার বিছানায় আসলাম, তখন রাত আনুমানিক 3টা বা 3টা 30 বাজে। আমার ঘরের 2টা দরজা, একটা ঘর থেকে ও ঘরে যাওয়ার জন্য একটা ব্যালকনির। সারা ঘর অন্ধকার, ডিম লাইট নাই, তাই জানালা খুলে দিলাম, লাইট পোস্টের কিছু আলো এসে পড়লো ঘরের ভেতর। ঘুম না আসার কারণে শুয়ে শুয়ে নিজ দিচ্ছিলাম ফ্রেন্ডদেরকে, ঠিক এমন সময় দেখলাম আমার রুমে কালো জামা পরা একজন মেয়ে চুলগুলো ছাড়া আছে এবং খুব ক্লান্ত, একদম যে বামনদের মতো তাও নয়, 3 বা 3.5 ফিট হবে। একবার সে মেঝেতে বসছে, একবার সে চেয়ারে বসছে, কিন্তু আমার ধারে আসছে না। আমি ভাবলাম যে ইনি এত ক্লান্ত কেন, এবং আমাদের ফ্যামিলির তো কেউ এরকম নাই, আর এত রাতেই বা কেন। মনে অনেক কোশ্চেন আসা শুরু করলো, আবার ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। আমি দেখলাম মেয়েটি একবার আমার দিকে আসছে। তখন আমি কাঁথা খুঁজতে লাগলাম, বা হাতের কাছে কিছু খুঁজে পেলাম না, দোয়া পড়তে শুরু করলাম, কিন্তু সব ভুলে যাচ্ছিলাম। ওই মেয়েটি আশেপাশে এসে পাশে বসলো এবং মশারি উঁচু করে আমার ডান হাতটা ধরলো। আমি যেন রাসেল ভাই জমে গেলাম, তখন চিৎকার করে আম্মুকে ডাক দিলাম, তারপর আমি সেন্সলেস। তারপর থেকে আমি আর লাইট অফ করে ঘুমাই না। ভালো লাগলে মেলটি পড়বেন। পড়লাম, মেলটি ভালো ছিল, বাট পড়তে খুবই কষ্ট হয়েছে আমার, যেহেতু মেলটি মানে ইংলিশ লেটারে লেখা, তারপর ইংলিশ লেটারে লিখে একজন এক এক স্পেলিং করেন, যেটা আমাদের বুঝতে একটু সমস্যাই হয়ে যায়। তারপরও মেলটি ভালো ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। এবং আমরা পরবর্তী ঘটনায় যেটা যাব সেটার আগে বলে দেই যে আমাদের এই বছরটি আমরা বলছি যে আজকে শেষ এপিসোড আমরা করছি, অর্থাৎ 2012 সালের শেষ এপিসোড। ঘড়িতে সময় এখন 12:13, অর্থাৎ 12:13 সে সময় এই কথাটা বলছি। এবং 2013 সালে নতুন ভাবে আবার হয়তো নতুন অতিথিরা সাজাবেন ভূত আসাম, কিন্তু এই বছরে সবচেয়ে বেশি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সাথে অনেকবার মানে রেগুলার জয়েন করেছেন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বাবু ভাই। এবং অনেকেই বলেছেন বারবার তাকে নিয়ে আসতে, অনেকে বলেছেন যে আচ্ছা উনি যা বলেন তাকে আসলেই সত্যি। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া প্রত্যেকটা অতিথির ব্যাপারে থাকে আমাদের। তো আমরা জানি না যে তার কি মতামত বা তার এই বিষয়ে কোনো কিছু বলার আছে কিনা। আমরা বাবু ভাইকে আজকে যেহেতু শেষ এপিসোড আবারও তাকে নিয়ে এসেছি, বাবু ভাই ওয়েলকাম টু ভূত এফএম।
থ্যাংক ইউ রসুল ভাই, সবাইকে শুভেচ্ছা ভূত এফএম এর সব শ্রোতাদের বিদায় 2012 এবং আগামী 2013 সালের। রসুল ভাই এখানে আসছি, শেয়ার করছি, আমি আনন্দ পাচ্ছি এবং আনন্দ দিচ্ছি, এটাই মূল বিষয়। সবারই নিজস্ব মতামত থাকতে পারে, কারো হয়তো আমার বলা কাহিনীগুলো ভালো লাগছে, কারো লাগে নাই। তো যাদের লাগে নাই বলবো যে এটা হয়তো আমার ব্যর্থতা। আমি অ্যাকচুয়ালি জিনিস কাহিনীগুলো কালেক্ট করি বিভিন্ন মানুষের কাছ থেকে, তারপর সেটা বলি, আমার নিজের অভিজ্ঞতা খুব কমই শেয়ার করা হচ্ছে। তো মাজহারুল ইসলাম জুবেল, ওর বলা। তো সেদিনকে আমার সাথে কন্ট্যাক্ট করলো, বললো যে দু তিনটা সত্যি ঘটনা ওর কাছে আছে এবং তার মধ্যে একটা নাকি খুবই হরিফিক এবং দ্য প্লেস ইজ রিয়েলি হন্টেড, এবং ও আমাকে সেখানকার অ্যাড্রেস দিয়েছে, বলছে যে ইউ আর মোস্ট মানে ওয়েলকাম টু ভেরিফাই ইফ ইউ ওয়ান্ট, যে ভেরিফাই করতে পারেন, আপনারা চাইলে আপনাদের ভূত এফএম টিম দিয়েও ভেরিফাই করতে পারেন। যাই হোক, ওই ঘটনাটা ফার্স্ট বলি, ওটা হচ্ছে আপনার বাগেরহাটের একটা ঘটনা।
আচ্ছা,
বাগেরহাটের ঘটনা, তো যে গ্রামে এটা ঘটে সে গ্রামে একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকতো, নাম ছিল শ্রুতি, সে তার বাচ্চা নিয়ে তার ভাইয়ের বাসা থাকতো। তো বাচ্চাটা বয়স ছিল 6-8 বছর আর তার হাজবেন্ড ছিল না। তো ভাইয়ের বাসা থাকতে মানে যেহেতু সে মানে তার হাজবেন্ড নাই, তার খুব কষ্ট হতো, তাকে নানা রকম টর্চার করা হতো, তার বাচ্চাকে দিয়ে কাজ করানো হতো, এবং এটাতে এক সময় সে খুব ডিপ্রেসড হয়ে যায়। তো একদিন কোনো একটা কারণে তার বড় ভাইয়ের সাথে ঝগড়া হয় এই বাচ্চাকে কাজ করানোর ব্যাপারে, এবং তার ভাই তাকে মারধর করে।
আচ্ছা,
তো মারধর করায় সে খুবই আপনার খারাপ ফিল করে এবং ডিপ্রেসড হয়ে সে আত্মহত্যা করে।
ওকে,
আত্মহত্যা করার পরে তো যা হয়, ওর লাশটা আপনার একটা খাল আছে, খালের পাড়ে ওকে দাফন করা হয়, এবং খালের পাড়েই কবরটা এবং তার পাশেই রাস্তা, চলাচলের রাস্তা। তো ওখানে ওর কবর দেওয়ার কিছুদিন পরে ওই গ্রামে একজন পালকিওয়ালা ছিল, যে গ্রামে পালকি নিয়ে আসে বিয়ের সময়, বিভিন্ন বিয়েতে নিয়ে যায় পালকি, বেহারা যাকে বলা হয়। তো সেই বেহারা লোকটা একদিন সন্ধ্যায় একটা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল আর কি। তো ফেরার সময় ঠিক সন্ধ্যার সময় তখন অন্ধকার হয়ে গেছে আর কি, মাগরিবের পরে, এই সময় সে তাকায় দেখে যে হেঁটে আসতেছে ওই রাস্তা দিয়ে, সিগারেট খেতে খেতে, বিড়ি খেতে খেতে, বিড়ি খায়, দেখে যে ওই কবরের উপর কে জানি বসা, দূর থেকে দেখা যাচ্ছে। তো দেখে সে প্রথমে একটু চিন্তা করছে জিনিসটা কি, একটু ভয় পাইছে, তারপরও সে মানে ভয়টা ওভারকাম করে সে হেঁটে হেঁটে আসছে, এসে দেখে ওই যে সুতি ছিল ওই ওর কবরের উপর বসা।
আচ্ছা,
এবং সে নিজের হাত কামড়া কামড়া খাচ্ছে।
আচ্ছা,
এই চিন্তা দেখে ওই বেহারা খুবই ভয় পায়। তো ও তাকানোর পরই ওই সুতির সাথে তো চোখাচোখি হয়। তো সুতি তাকে বলে যে তুই বিড়ি খাচ্ছিস, বিড়ি না খেয়ে আমার হাত খা। এটা বলার পরে ও হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড় দেয় ওখান থেকে, ওই বেহারা লোকটা যে ছিল সে দৌড় দেয়। সে দৌড়াতে দৌড়াতে করে কি নিজের বাসায় চলে আসে, বাসায় এসে সে খুবই ভয় পায়, কাঁপতে থাকে এবং তার ওয়াইফকে বলে সবকিছু। তো তার ওয়াইফ সবকিছু শোনার পরে তাকে কিছুটা শান্ত করে, করার পর সে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতে বলে তাকে। তো সে যখন খাওয়া দাওয়া করে, সে মানে হাত মুখ কিছু না ধুয়ে এমনি খাওয়া দাওয়া করে আর কি। তো রাতের বেলা তার খুব জ্বর আসে, মানে হাই ফিভার, তো এই সময় তাকে পরের দিন কবিরাজ ডাকা হয়। কবিরাজ এসে দেখে যে জ্বর আসছে কোনো কারণে, তার সারা শরীর নীল রং হয়ে গেছে।
আচ্ছা
হ্যাঁ, তো কবিরাজ মানে কোনো মতামত দিতে পারে না, বলে জ্বর আসছে। এর মধ্যে একদিন ওঝাকেও ডাকা হয়। সে ওঝা এসে দেখে, বলে যে গতকালকে এরকম এরকম কারণে সে ভয় পাচ্ছিল এবং এরকম কাহিনী। তো তিন দিন পরে ওই জ্বরে ভুগে বিহার লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে ওঝা যে মতামতটা দেয় যে সেদিন ওই যে কবরের উপরে ওকে বলছিল যে আমার হাত খেয়ে যায়, সেটা থেকে সম্ভবত কোন রকমের সাম সর্ট অফ সুপার ন্যাচারাল থিং, হয়তো আপনার বিষক্রিয়া বা সামথিং তার মধ্যে হচ্ছে, হয়তো সে যদি হাত মুখ ধুয়ে খেতে বসতো হয়তো এটা নাও হতে পারতো আর কি। এটা হচ্ছে ওঝার মতামত আর কি। তো ওই এলাকার সবাই ঘটনাটা জানে এবং বলছে যে ওই অ্যাড্রেস মতো যদি আপনি যান, ওই গ্রামের সবাই এই ঘটনা সাক্ষী দেবে।
আচ্ছা,
আমি আসল নামটা জানি না। ও চিটাঙে থাকে। ও আমাকে বললো যে ওদের যে ওর এক ফ্রেন্ড আছে, তার বাসায় বিভিন্ন রকম ফ্যামিলির সাথে হরিফিক ঘটনা ঘটে। তো তার ফ্রেন্ড একদিন রাতে অনেক রাত জেগে পড়াশোনা করতেছিল, রাত দুটার মতো বাজে। পড়াশোনা করে এক সময় সে শুতে গেল বিছানায়। তো ও আর ওর বোন একই বিছানায় শুতো আর কি। তো যখন সে শোয় বোনের সাথে, তখন সে তার চোখ যখন লেগে আসে, তখন হঠাৎ সে ফিল করে তার বোন উঠে বসছে।
আচ্ছা,
তো বোন উঠে বসার পরে সে বোনকে বলতেছে, আপু তুমি কি বাথরুমে যাবা, আমিও যাবো।
আচ্ছা,
বোন কোনো উত্তর দিচ্ছে না কথার। এক পর্যায়ে সে তাকায় তাকায় দেখে যে তার বোন উঠে বসে আছে, উঠে বসে তার পায়ের দিকে তাকায় আছে, মানে ওর ফ্রেন্ডের পায়ের দিকে তাকায় আছে। এবং এট দ্য সেম টাইম সে দেখে তার অপোজিটে তার বোনের মতো সেম আরেকটা বোন বসা, এবং সেও তার পায়ের দিকে তাকায় আছে। এবং এই সময় সে যেটা করে, সে ভয়ে তার বোনকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে বোন চিৎকার শুরু করে, সে বলতো সে চিৎকার শুরু করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার শুরু করে। তো এই জিনিসটা হয় বাসায়। এবং এই যে আপনার সেম টাইপের একই মানুষকে দ্বিতীয় জন দেখো বাসায়, আরো হিস্টোরি আছে। ওর ফ্রেন্ডের আম্মু তখন নাকি প্রেগনেন্ট ছিল।
আচ্ছা,
তো উনি একদিন রাতে শুয়ে আছে, তো ওনার খুব পানি পিপাসা লাগছে। সো শি ওয়াজ ফিলিং লাইক গেটিং আ বটল অফ ওয়াটার, এক বোতল পানির জন্য উনি চিন্তা করতেছিল। তো এই সময় দেখে যে ওনার হাজবেন্ড একটা পানির বোতল নিয়ে আসছে সামনে। বলতেছে যে তুমি জানতে যে আমার পিপাসা লাগছিল, তো উনি কোনো উত্তর দিচ্ছেন না, উনি জাস্ট বোতলটা বাড়ায় ধরছেন হাতে। তো ওর আম্মা যখন বোতলটা হাতে থেকে নিচ্ছে, তখন খেয়াল করে ঠিক ওনার পাশেই ওনার হাজবেন্ড শুয়ে আছে।
This track was downloaded from fusionbd.com.
আচ্ছা,
বাট ইন দ্য সেম টাইম সেম ওনার হাজবেন্ড আরেকজন বোতল আরেকটা পানির বোতল ওনার হাতে দিচ্ছেন। তো উনি খুব ভয় পেয়ে যান। এই সময় উনি যখন তাকায় দেখেন যে পানির বোতল দিচ্ছে সে মুচকি হাসতে আমার দিক তাকায়, এই অবস্থায় উনি জাস্ট ফেইন্ট হয়ে যান।
আমরা আপাতত একটা ছোট্ট ব্রেক নিতে হবে, তবে ব্রেকের আগে আমাদের কিছু এসএমএস পড়ে ফেলতে হবে। অনেকে এসএমএস পাঠাচ্ছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে হবে। আমরা দেখি যে কারা আমাদের আজকে এসএমএস পাঠিয়েছেন এবং কি বলতে চান। সেটা হচ্ছে যে তার আগে বলি, যারা এসএমএস পাঠাতে যাচ্ছেন এবং এসএমএস পাঠানোর নিয়মটি এখনো পর্যন্ত জানে না, তাদেরকে বলি যে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফুর্তির স্পেলিংটি হচ্ছে FOORTI, ফুর্তি। আচ্ছা, এসএমএসটা একটু পরেই পড়ছি, এসএমএসটা নিয়ে আসছি, তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতি এবং তারপরে আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যারা এস এম এস করছেন তাদের মধ্যে আছেন নবীন এবং তিনি লাইট অফ করে শুনছেন আমাদেরকে, শিবলু এস এম এস করেছেন পুরান ঢাকা থেকে, এছাড়াও প্রিন্সেস আথিন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন মীর এবং এস এম এস করেছেন সুস্মিতা বণিক, এছাড়াও এস এম এস করছেন তার অনেক ভালো লাগছে সুস্মিতা বণিক, এছাড়া লিখেছেন আরিফ টাঙ্গাইল থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে অজয়, এছাড়াও আমাদেরকে শামীম এবং মনিয়া এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মামুন, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে মিস্টার বিন চারঘাট থেকে, নবীন আমাদের এস এম এস করেছেন, তন্ময় আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সেলভিন, এস এম এস করেছেন আমাদেরকে সোহাগ, এস এম এস করেছেন মাহিদ, এস এম এস করেছেন তুহিন চাকমা সহ আরো অনেকে, এছাড়াও মুনা এস এম এস করেছেন, আলিফ এস এম এস করেছেন, তানভীর ছিড়িদা থেকে এস এম এস করেছেন, কলি আমাদেরকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি চৌধুরানী সহ আরো অনেকে। আর সেই সাথে আমরা এখন একটা ঘটনায় যাব এবং আমাদের কাছে যে ঘটনাটা আজকে স্টুডিওতে আসতে পারেননি অথচ ঘটনা পাঠিয়েছেন এরকম একজনের কথা যাব, আবারও সেই ইংলিশ লেটারে লেখা একটা মেইল, আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থাপন করার যাবে চেষ্টা করছি সেটা। আমাকে লিখছেন ওয়াসিউল ইসলাম এবং তিনি লিখেছেন ভাই কেমন আছেন, আমি শুরুতেই বলি যে আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি লিখছেন যে আমি ভালো আছি, আমি উত্তরাতে থাকি আর আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না ফর সাম পার্সোনাল রিজন, আমি প্রায়ই আমি 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 পেশায় একজন মেরিন বায়োলজিস্ট, এক সময় গেছে আমি এরকম ভয়ঙ্কর আমি এরকম ভয়াবহ নাস্তিক ছিলাম, ভূত প্রেত জিন কিচ্ছু না কিছু তো নয়, এমনকি ধর্ম নিয়েও আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা আমার মনের ভেতর এমন ছাপ ফেলে দেয় যা আমার আমাকে সব কিছুতে বিশ্বাস এনে দেয়। সেই ঘটনাটি আজ আমি শেয়ার করব সবার সাথে। ঘটনাটি ঘটে সেপ্টেম্বর 2010-এ, আমার বাসা গুলশান একে, বাড়িটা নতুন ছিল আর বাড়িতে আমি আমার মা আর বড় ভাই থাকতাম। একদিন অনেক রাতে আমার মানে গার্লফ্রেন্ড অর্থাৎ টু বি ওয়াইফের সাথে কথা বলা শেষ করে আমি ডক্টর হুমায়ুন আজাদের বই পড়ছিলাম, রাত তখন 3টা, আমি ঘুমাবো বলে লাইট অফ করে দিলাম। এখানে প্রসঙ্গত আমার রুমের একটু বর্ণনা দিয়ে রাখা ভালো, আমার রুমের সামনে এক বড় বারান্দাটার সামনে গুলশান লেক, লেকের যে জায়গাটা সেটা পুরোটাই ফাঁকা আর বারান্দার বারান্দায় থাই গ্লাস টানা থাকে, বারান্দার পরে আমার সিলিং সমান বুকশেলফ আছে। যাই হোক, আমি রুমের লাইট অফ করে মসকিউটো নেট টানিয়ে কেবল শুতে যাব। এমন সময় বারান্দা থেকে এক অদ্ভুত আওয়াজ পেলাম, যেন খট 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 এরকম, মনে হচ্ছিল কে যেন আমার থাই গ্লাস দেয়া বারান্দার জানালা ধাক্কাচ্ছে। সে সময় গরম ছিল বলে গ্লাস ডোর খোলা ছিল। যাই হোক, শব্দ লক্ষ্য করে তাকাতেই আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম যা জন্মে আমার 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 অবিশ্বাসী আচ্ছা অবিশ্বাসী ও আর বৈজ্ঞানিক চেতনা কখনোই তৈরি ছিল না। আমি দেখলাম এক অবিশ্বাস্য রকম চ্যাপটা আর 4 ফিট লম্বা এক কালো ছায়া মূর্তি আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তার চোখ চেহারা কিছুই দেখতে পাচ্ছিলাম না, কারণ পুরোটাই ভয়ঙ্কর কালো ছিল, শুধু ওই মূর্তিটার মাথাটা নড়ছিল না, আমার দিকে ফেরানো ছিল আর মাথাটা একবার সামনে আর একবার পেছনে আমাকে দেখছিল, যেমন করে মানুষ উঁকি দিয়ে দেখে। এক আশ্চর্য কালো আলকাত্রার মতো আলখাল্লা গায়ে ছিল ওই মূর্তিটির, তা যেন গা থেকে খসে পড়ছিল। আমি বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এমন সময় কালো মূর্তিটা আমার দিকে ডানে বাঁয়ে হেলে দুলে আসতে লাগলো। আমি প্রচন্ড আতঙ্কে কাত হয়ে বসে আছি, চিৎকার দিতে পারছি না, কি হবে চিৎকার দিয়ে, আমি শুধু মনে হচ্ছিল আজই আমার শেষ দিন হবে। আমি বিছানাতে কাত হয়েই ভয়াবহ দৃশ্য দেখছিলাম, হঠাৎ করে সেই কালো মূর্তিটি আমার মশারির সামনে এসে ঠিক আমার মাথার ওপরে এসে আমার দিকে চেয়ে রইল। আমি শুধু অপলক চেয়ে রইলাম ওই অদ্ভুত মূর্তির দিকে। আমার সেই বিজ্ঞান চেতনা অবিশ্বাস কোথায় যে লুকালো সেই রাতে। যাই হোক, মূর্তিটা তখন যখন খুব কাছে আমার মাথার ওপরে, তখন আমি এক অপার্থিব গন্ধ পেলাম যার অস্তিত্ব হয়তো অন্য কোনো এক ভুবনে। আমি ভয়ঙ্কর পোড়া গন্ধ যা শুধু কর্পূর অথবা চামড়া পোড়া গন্ধের মতো মনে হতে লাগলো আমার কাছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর দেখলাম ওই মূর্তিটা আমার মাথা হতে আমার পায়ের দিকে যাচ্ছে। আশ্চর্য হলেই হলেও সত্যি যে পায়ের কাছে আসা মাত্র ওই কালো বিভৎস মূর্তিটা একটা অস্বাভাবিক বড় বিড়ালে পরিণত হলো। এই বিড়ালটির চেহারা কিছু বোঝা যাচ্ছিল না, তবে অস্বাভাবিক বড় লম্বা ছিল এবং অস্বাভাবিক বড় লোম ছিল সারা শরীরে। এবার তা আবারও মাথার দিকে ছুটে আসছিল। সেই মুহূর্তে আমার মধ্যে কে যেন বলে উঠল, এবার ওঠো না হলে ভয়ঙ্কর বিপদ। আমি সাথে সাথে লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম, মশারি শুদ্ধ পড়লাম। পরে আমার মধ্যে প্রচন্ড সাহস এলো, বিছানা থেকে নেমে লাইট না জ্বালিয়ে বিছানার নিচে খুঁজলাম, বারান্দায় গেলাম, কোথাও কেউ নেই। এরপর বাথরুমে ঢুকে সব সার্চ করলাম, কিচ্ছু নাই। এরপর রুম থেকে বাইরে এসে পাশের রুমে গিয়ে দেখি আমার বড় ভাই আর আম্মা কথা বলছে। কিছু এত কিছু ঘটে গেছে অথচ তারা কিছুই টের পায়নি। ঘড়ি দেখলাম সময় 3:15, খুব অল্প সময়ে আমার মনে হচ্ছিল এক যুগ পেরিয়ে গেছে। সেই রাতে কিছু না বলে সেই রুমে ঘুমালাম। পরদিন সকাল হতে সবাইকে বললাম, সবাই অবাক হলেও বড় ভাই একদম চুপ হয়ে গেলেন। এরপর একজন মলানা ডেকে পুরো বাড়িটা বন্ধ করে দেয়া হলো। এরপর অনেক দিন কেটে গেছে, তবে প্রায়ই দুঃস্বপ্ন দেখে আটকে উঠতাম। একবার এক পীরের মুড়িদের সাথে কথা প্রসঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করি। উনিও একজন পীর ছিলেন। অনেক ক্ষণ ধরে ভেবে তারপর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বললেন, আমার দেখা কালো মূর্তিটা একটা খারাপ ধরনের জিন বা পিশাচ ছিল। সে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে পজেস করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এর পর থেকেই আমার মধ্যে অদ্ভুত বিশ্বাস আর ভক্তি ঢুকে গেল এবং সব প্রথা আর ধর্মে যা আমি মেনে নিতে সত্যি বাধ্য হয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। লিখেছেন ম্যাক্স। আমার এই মেলটা পড়ে মনে হলো যে আসলে ইংরেজি মানে মেলটা অসম্ভব সুন্দর, যার জন্য আমি পড়তে বাধ্য হয়েছি। বাট আসলে ইংরেজি লেটারে লেখা মেলটা সবাই যেটা লেখেন সবার আসলে এক একজনের স্পেলিং এক এক রকম থাকে, আসলে পড়া উচিত হবে কিনা আমি জানি না। তবে আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে খুব ভালো, এবং আশা করছি যে আপনারা আনন্দ পেয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং যে ঘটনাটা আমরা এবার বলতে চাই সেটা আমাদের আরেকজন গেস্ট বলবেন। তার আগে অবশ্যই কিছু SMS আমাদের পড়ে ফেলতে হবে। সুজন নাথ আমাদের সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। শুধু বলার জন্য প্লিজ পড়বেন না, বরং আমাদেরকে সাজেস্ট করুন যে কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান এবং কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে। আমরা কিন্তু সেই ধরনের ঘটনাগুলো বা যারা জানেন বা যাদের জীবনে ঘটেছে তাদেরকে বেশি আনার চেষ্টা করবো। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ঠিক ইনফরমেশনটা আমাদের দেবেন। আর যদি মনে করে থাকেন যে কেমন মানে শুধুমাত্র ঘটনা ভালো হয়েছে বললে আপনার ইমেলটা আপনার SMS-টি পড়া হবে, তাহলে সেটা খুব ভুল ধারণা। আচ্ছা, ফয়সাল মোহাম্মদপুর থেকে লিখেছেন, তিনি ভূত এসে অনেক পছন্দ করেন। দীপু খান আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন সুজন, রাসেল, রনি, সামাদ, আব্দুল রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করছেন হৃদয়, SMS করছেন আমাদেরকে রোজা, এবং তিনি বলছেন যে আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক চমৎকার। শম্পা আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফাহাদ ইমতিয়াজ, এবং আমাদেরকে রোকন এবং সুমি SMS করেছেন মিরপুর 10 থেকে। আমাদেরকে সৈকত SMS করেছেন, নাইমা টুডুল ম্যানুসিং থেকে আমাদের SMS করেছেন, আকরাম বরিশাল থেকে SMS করেছেন, ইয়াকুব আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন বরিশাল থেকে এবং আজকের ঘটনাগুলো তার কাছে ইন্টারেস্টিং লাগছে, সাবাব আমাদের SMS করেছেন এবং তিনি এনজয় করছেন। আর তিনি বলছেন যে তিনি সব 2012 সালে সব ঘটনায় তিনি এনজয় করেছেন সেটা বলছেন, এবং তিনি ভূত আসমকে থ্যাংকস জানিয়েছেন এবং 2013 আরো ভয়ঙ্কর হবে সেটাই তিনি চাচ্ছেন। অর্পা আমাদের SMS করেছেন, SMS করেছেন মেহেদী। আচ্ছা, আমরা সত্যি মানে নতুন বছরে অনেকে অনেক কিছু প্রত্যাশা করে, অনেকে মনে করে নতুন বছরটা অনেক আনন্দের হবে, অনেকে মনে করেন অনেক কিছুই। আর ভূত আসম যারা শোনেন তারা মনে হয় মনে করেন যে 2013 যেন আরো বেশি ভয়ঙ্কর হয় সবার জন্য, না? কারণ ভয়ের মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ আছে, যে আনন্দটা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। ইয়াকুব আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, চৈতি আমাদের এসএমএস করেছেন মনির পাবনা থেকে আমাদের এসএমএস করেছেন, ইতি গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন, বিজয় আমাদের এসএমএস করেছেন। যাই হোক, ইমেল আমাদেরকে অনেকে করেন এবং ইমেল করে অনেকেই জানান যে ভাই সত্যি কথা বলতে কি যে অনেক ইমেল পাঠাচ্ছি কিন্তু আপনারা ইমেল পড়েন না। আপনার ইমেলটি অবশ্যই মানে যদি অন্যদের চাইতে ভালো হয় তাহলে আমাদের না পড়ে কিন্তু উপায় নেই। আমরা যতটা ইমেল পড়ি তার চাইতে সত্যি অনেক ইমেল পড়তে পারি না, সেটা খুবই সত্যি কথা। অনেকে ডাকতে পারি না, সেটা সত্যি খুবই সত্যি কথা। কিন্তু ভালো ঘটনা হলে অবশ্যই অবশ্যই আপনি ডাক পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেটা বলেছিলাম যে আপনার কাছে যার কাছ থেকে ঘটনা শুনতে ভালো লাগে, আপনার বাবা হতে পারেন, আপনার চাচা হতে পারেন বা যে কেউ হতে পারেন, তাদেরকে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিন এবং তাদেরকে অথবা আপনি তাদের হয়ে একটা ইমেল করে দিন এবং তাদেরকে আসতে উৎসাহিত করুন আমাদের এই স্টুডিওতে। আমরা 2013 একদম তাদের নিয়ে শুরু করতে চাই। সুতরাং আপনারা সবাই প্রস্তুত ছিলেন। আর আমরা তো 2013 আপনাদের আরো একটা কথা বলেছি যে আমরা আবারও হন্টেড হাউসে নিয়ে যাবো আপনাদেরকে। সুতরাং হন্টেড হাউসের ঠিকানাগুলো আমাদের জানিয়ে দিন, কোথায় আমরা যেতে পারি, কোন জায়গাটা খুব বেশি রকমের ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে আমাদের নেক্সট অতিথি আছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমনাদ রাজ্জাক জি, আমরা তাহলে ঘটনায় চলে যাই।
এটা আমার জীবনেরই দেখা একটা ঘটনা
জি।
আমার সালটা বোধ হয় 1960-62 এরকম সময়, 61-62 এরকম সময়।
আচ্ছা,
আমাদের বাড়িতে পুকুর ছিল, পুকুরের পশ্চিম পাশে ছিল বাঁশবাগান এবং ওই বাঁশবাগানের কন্টিনিউশন একেবারে বসুপাড়া মেইন রোড পর্যন্ত ছিল, পার হয়েও ছিল ও পাশে ইমান হাজি সাহেবের বাঁশবাগান পর্যন্ত। যাই হোক, আমি এটা চৈত্র বৈশাখ মাসে হবে যখন পুকুরের পানি কমে যায়, আমাদের পুকুরে মাছ ছিল। আমি সন্ধ্যার পরে বেরিয়ে মাছ যেহেতু উপরে চলে আসতো অক্সিজেনের জন্য, যখন নিচে অক্সিজেন শর্ট হয়ে যায় তো দেখতে যেতাম, তো তাকিয়ে দেখছি এর মধ্যে পূর্ব দিক থেকে আমাদের নারকেল গাছ ছিল পুকুরের পূর্ব দিকে একটা, বেশ কিছু তো একটা নারকেল গাছের উপর থেকে দেখলাম আগুনের গোলা একটা সোজা উঠে মাথার উপর। আমি দেখতে দেখতেই আমাদের বাঁশবাগানের ভিতরে বাঁশবাগানের মাথায় এসে নিভে গেল।
আচ্ছা,
এর আগে আমি শুনেছি অনেকবার যে এখানে অনেক কিছু থাকলেও থাকতে পারে, ভূত প্রেত কথা শুনেছি, তাই বিশ্বাস করতাম না। যাই হোক, চলে আসলাম, এসে বাসায় এসে ঘুমিয়েছি। ভোর রাত্রের দিকেই বোধ হয় সময়টা খেয়াল নেই, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি বাস ঝাড়টা আমাদের একেবারে মনে হচ্ছে পুকুরের মধ্যে নুয়ে পড়ছে, কেউ অথবা ধরছে টেনে, আবার ছেড়ে দিচ্ছে, সাঁ করে উঠে যাচ্ছে উপরে, আবার নিচে নেমে টেনে চেপে ধরছে, আবার ছেড়ে দিলে উঠে যাচ্ছে। আমি আমার ভয় পেয়ে আমার বাবাকে ধাক্কা দিয়ে তুললাম, বাবা আমার এই অবস্থা। আমার আব্বাও খেয়াল করে শুনলেন, আমাকে বললেন চুপ করে ঘুমাও। উনি হচ্ছে, আমি নিজেও খেয়াল করলাম যে আব্বাও খানিকটা আতঙ্কিত হয়েছেন।
আচ্ছা,
কিন্তু পরের দিন মাছ মারা হলো। এই পুকুরে যে দুটো গজাল মাছ ছিল সেই গজাল মাছ দুটো খুঁজে পাওয়া যায়নি, অনেক পুরনো গজাল মাছ।
এই আমরা পরবর্তী ঘটনায় চলো, যে আপনার একটা আপনার কাছে যে ঘটনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে এরকম একটা ঘটনা শুনি।
এটা আমার স্ত্রীর কাছে শোনা
জি।
আমার দাদা শ্বশুর বন বিভাগে চাকরি করতেন, তো ওনাদের বাড়ি হচ্ছে শ্যামনগর। তো শ্যামনগর এক সুন্দরবনের কাছেই, তো উনি মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে ওই চলে যেত হরিণ মারতে জঙ্গলের ভিতরে।
এটা কোন সময়ের ঘটনা?
এটা অনেক আগে, 44-45 এরকম, এটা ব্রিটিশ পিরিয়ডের। তো আমরা কয়েক বন্ধু বান্ধব নিয়ে যখন গেছেন দুদিকে একটা জঙ্গলে যেখানে হরিণ থাকতে পারে, ওরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন দুদিক দিয়ে। তারপরে জানেন সুন্দরবনের ভেতরে যে পানি উঠে যায়, সুলোবন, ওই যে একে বলে শ্বাসমূল,
ম্যানগ্রোভ,
শ্বাসমূল, এই জন্যে মানুষের হাঁটতে বেশ কষ্ট হয়। তো যখন জোয়ারের পানি উঠে আবার নেমে যাওয়ার পরে পলি পড়ে যায় একদম, হরিণের পা, বাঘের পা মানুষ দেখে বুঝতে পারে এখানে হরিণ আছে বা বাঘ আছে কাছাকাছি, এরকম বোঝে যারা ওখানে যায়। এর মধ্যে ওরা যাচ্ছে খুঁজতে, হরিণ খুঁজতে। কিছুক্ষণ পরে আমার দাদা শ্বশুর, উনি ওনার সঙ্গে যে ছিল খেয়াল করে দেখে সেও নাই, হারিয়ে ফেলেছে। যে সঙ্গী যারা যাদের অন্যদিক দিয়ে পাঠিয়েছিল তাদেরও খুঁজে পাচ্ছে না। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা লোক এসে বলছে বন্দুকটা আমার কাছে দেন। তখন বন্দুকটা তার কার কাছে দেয়, তাকিয়ে দেখে যে তো সে তার বন্ধু না। আরো কিছুক্ষণ যাওয়ার পরে তাকিয়ে দেখে যে পায়ের যে ছাপ পড়ছে পুলির উপরে, সে পায়ের পাতা উল্টো ছাপ। উনি তখন ওনার গা শিউরে উঠেছে, যেহেতু মানুষ না। এখন উনি আত্মরক্ষার জন্য তাড়াতাড়ি করে একটা গাছে উঠে গেছেন। গাছে উঠে যে বলছে আসলেই গুলি করব, নিচের থেকে তারপরও বলছে বন্দুক, মানে বন্দুকটা নেয়ার তার খুব ইচ্ছে।
This track was downloaded from fusionbd.com.
তো এর মধ্যে উপরে উঠে সে ভদ্রলোক আমার ওই দাদা শ্বশুর, নিজেকে বন্দুক গামছা দিয়ে বেঁধে রেখে যেতে পড়ে না যায় অনেক, বোধ হয় এই করে ওই রাতও কেটে গেছে। যারা ছিল সাথীরা তারা তো খুঁজে ফিরছে পাচ্ছে না। তারা এক পর্যায়ে সকালবেলা দেখে যে হ্যাঁ উপরে উনি বাঁধা আছে, আর ওই দেখে ডাক দিছে, ডাক দিলে উনি ওইখান থেকে বলে আসলেই গুলি করে দেবো। ওরা তো ওরা বললো যে কিছু একটা সমস্যা, এখন কাছেই যেতে পারে না, পিছন দিক দিয়ে এক অন্য একজন সাহসী মানুষ উঠে তারপরে জাপটে ধরে তার বন্দুকটা যখন ধরেছে তার মধ্যে ফায়ার হয়ে গেছে। আচ্ছা, ফায়ার হয়ে গেছে, যাই হোক আত্মরক্ষা হয়েছে, ওই যাত্রা বেরিয়ে চলে এসছে তখন। আচ্ছা,
আপনার আপনি বলছিলেন আমাদেরকে যে আপনি আপনার মেয়ের উৎসাহে এখানে এসছেন, প্রথম দিনই বলছিলেন যে উনি আমাদের মানে সে আমাদের রেগুলার লিসনার, এবং আজকে আপনি তাকে নিয়ে এসেছেন এবং আমাকেও বললেন যে ওরও জীবনে একটা ছোট্ট ঘটনা আছে, মানে একটা ভয় পেয়েছিল। তা আমরা ওর কাছ থেকে একটা ছোট্ট ঘটনা তাহলে শুনি, যেহেতু আমাদের হাতে আরেকটু সময় আছে এই আওয়ারে, সুতরাং তার কাছ থেকে একটা ছোট ঘটনা শুনি। বাবার সাথে এসছেন এবং যার উৎসাহে আর কি আমাদের সাথে উনি যোগ দিয়েছেন, তো তোমার নামটা একটু বলবা?
আমার নাম নাইমা সুলতানা রায়কা, আমি খুলনা বসুপাড়া থেকে এসেছি, আমি ইসলামাবাদ স্কুলের একজন ছাত্রী।
ওকে, আমরা শুনি যে কিভাবে তুমি ভয়টা পেয়েছিলে আসলে।
সেই সময় শীতকাল, আমার ফুপু বাড়ি পশ্চিম মানিয়া খামার, ওখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ওখানে অপোজিটে ওখানে বাঁশঝাড় এবং বেতের ঝাড় আছে ওখানে। হ্যাঁ, মোর বাড়ির বাগান কথা বলা হচ্ছে। এখন ওখানে যাওয়ার সময় সবারই গা ছমছম করে, তখন মানে আমাদের দাওয়াটা ছিল রাতে। আমি, আমার মা এবং আমার খালামণি আমরা যাই, আমরা তিনজনকে রিক্সা করে চলে যাই মানে দাওয়াত খেতে। আমাদের খেয়ে দিয়ে বাসায় ফিরতে 9:30-10, মানে ওইখানে লোকের আবার ঠান্ডা বেশি, তো ওরা সবাই ঘরের মধ্যে শুয়ে থাকে, বেরোয় না বেশি, মানে রাতের বেলাটা তো 10:11। আমরা যেই নামবো সেই সময় কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে আমি ভাইকে, আমার বড় ভাইয়া যে ছিল, আমার ফুফাতো ভাই যে ছিল, তাকে আমি বললাম কি তোমার, তুমি আমাকে টর্চটা দাও, আমি আগে আগে আসছি। আমি বললো কি তুমি আগে দাও, তুমি টর্চ নিয়েছো, তুমি আগে যাও। এভাবে আমি আগে আগে হাঁটছি, যেই আমি বাঁশবাগানের মানে ঝাড় কাছাকাছি চলে এসেছি, তখন আমার চোখ গেল যে পাশে একটা একটা মেয়ে মানে একটা স্ত্রী লোক ওখানে মানে বসে আছে, আর বিরাট লম্বা লম্বা চুল, মানে ফুলফিল একদম সাদা, যে ধবধবে সাদা যেটা বলা হয় সেরকম কালারে একটা শাড়ি পরা, পিছন দিয়ে আবার ঘোমটাটা টানা। এখন আমার মনে মনে আমি আমার পরে আমার মনে হলো যে ওখানে আমার মনে পড়লো যে ওখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল বাসের সাথে গলায় দড়ি দিয়ে। তার 2 দিন পরে ওখানে একটা লোককে মার্ডার হয়। এখন
মুসাকে মার্ডার করে,
হ্যাঁ হ্যাঁ মুসা আঙ্কেলকে মার্ডার করে তার ছেলে। এখন সেখানে আমার আম্মু মানে একটু পিছনে আর সবাই কাছাকাছি প্রায় চলে এসেছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু ওখানে দেখো, ওখানে না একটা মেয়ে বসা দেখো শাড়ি পরা। তো সে বললো, কি কই দেখি না তো। তখন সেও দেখায় দেখলো যে সত্যি সত্যি ওখানে বসে এরকম দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বললো, কি তোমার তুমি ওদিক তাকাবে না, তুমি আমার দিক তাকাও, তুমি আমার দিক তাকাও। এ বলে কি আমি তাকালাম, সে বলে কি এখানে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। চলে গেলাম। এরপর আর মনে নেই।
সেদিন তুমি অনেক ভয় পেয়েছিলে?
হ্যাঁ, আমার জীবনে এটা সবচেয়ে
ছোট ছিল তুমি। যাই হোক, আমরা ঘটনা শুনলাম। আমাদের কাছে বেশ কিছু SMS আছে। আমাকে মাসুম কুড়িগ্রাম থেকে SMS করেছেন, এছাড়া আমাদেরকে রিপন SMS করেছেন, আমাদেরকে জীবন ফরিদপুর থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে হ্যারিয়ার SMS করেছেন আমাদেরকে আয়মান ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন আজকের কাহিনীগুলো ভয়ের হচ্ছে। শুভ আমাদের SMS করেছেন আমাদেরকে জুতন দত্ত, এবং SMS করেছেন আমাদেরকে শোভন মিরপুর এক থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাহজাদ রাজশাহী থেকে, মিস্টার কামাল আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, তৌফিক আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে তিনি বাসায় একা আছেন এবং তার একটু ভয় করছে। আসিফ আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সাইফুল, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে মুজিব। এছাড়াও জাহাঙ্গীর আমাদেরকে SMS করেছেন আমাদেরকে মিল্টন নরসিদ্ধি দাসপাড়া থেকে, এবং তিনি বলছেন আমি আমার ফ্রেন্ড রানা একসাথে ভূত এফএম শুনছি। প্রিন্স খান আমাদের মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন অনেক ভালো লাগে আমার ভূত এফএম। তৃষা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তার বোন আজকে ভূত এফএম শুনছেন তার সাথে। তাহিম আমাদের SMS করেছেন আমাদেরকে। ছাড়া দেখতে পাচ্ছি ডেভিড SMS করেছেন নোবেল SMS করেছেন আমাদেরকে, ফাহাদ বরিশাল থেকে, হাসিফ আমাদের SMS করেছেন এছাড়াও শাহেদ খুলনা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইফুল, এবং এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আফিক, এছাড়াও রাকেশ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে 9840 নম্বরে। আরো একবার আমি ইমেল অ্যাড্রেসটি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radioforti.fm নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন। ঘটনার শুরুতে জানিয়ে দিন আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে এই ঘটনাটি পড়ে শোনাই আমরা, নাকি আপনি আপনার ঘটনাটি অডিও ক্লিপ করে আমাদেরকে পাঠিয়ে দিতে চান। যেটাই করেন না কেন, আপনার ঘটনাটি হতে হবে অন্য সবার চাইতে ভালো, তাহলে অবশ্যই 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 আপনি আসবেন এই নতুন বছরের প্রথম অতিথি হিসেবে। যাই হোক, আমরা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসব নতুন অতিথি নিয়ে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকে আজকের ঘটনা শুরু করার আগে আমরা একটু ডিফিকাল্টি ফিল করেছিলাম, বাট এখন সবকিছু ঠিক আছে। তো আমরা এখন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আর একটা ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি তার আসলেই স্টুডিওতে আসার কোনো সম্ভাবনা নেই বা সম্ভব না। আমাদেরকে এই ইমেলটি পাঠিয়েছেন ফারজানা, এবং তিনি থাকেন দোহা কাতারে। তিনি এখন পড়াশোনা করছেন ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি কাতারে। তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আপনাদের ভূত এফএম এর প্রশংসা করলে অনেক কম হয়ে যাবে, আমি একটা এপিসোডও মিস করিনি এখন পর্যন্ত। তিনি যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটি আমি বলছি তার মতো করে। ঘটনাটি আমার এক পরিচিত আঙ্কেল তার কাছ থেকে শোনা, সময় 1980 দিকে। তিনি তখন কাতারে ট্যাক্সি ক্যাব চালাতেন, বলে রাখা ভালো যে তখন কাতার এতটা উন্নত ছিল না এবং বেশিরভাগ জায়গায় কনস্ট্রাকশনে পড়ে থাকতো। কিছু কিছু জায়গায় মানুষের যাতায়াত খুবই কম ছিল, ইসরায়েলে তিনি রাত 10টার বেশি চালাতেন না। এমনই একদিন ওনার ট্যাক্সি চালাতে চালাতে প্রায় 11টা বেজে যায়, এমন সময় একটি ফিলিপাইন মেয়ে তাকে গাড়ি থামাতে বলে এবং অনুরোধ করে যে তাকে বাসায় পৌঁছে দিতে হবে। মেয়েটির বাসা অনেক দূরে, সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টার উপরে বেজে যাবে। পাশাপাশি এলাকাটি খুবই নির্জন এবং প্রায় শুনশান হয়ে গেছে যে রাত্রের দিকে সেই এলাকার রোডগুলো প্রায় এরকম দেখা যায়। কিন্তু কাতারে যদি কেউ ট্যাক্সির ড্রাইভারকে কোথাও নিয়ে যাওয়ার অনুরোধ করে তাহলে সে নিষেধ করতে পারে না। সো তিনি তাকে নিয়ে যান, যেতে যেতে সেই রাতে 12টার উপরে বেজে যায়। মেয়েটিকে নামিয়ে দিয়ে তিনি বাসার দিকে রওনা দিতে শুরু করলেন। এদিকে রাস্তায় কম আলো থাকায় তাকে গাড়ির হেডলাইটের ওপর ডিপেন্ড করতে হয়েছিল, আর অন্যদিকে রাস্তাগুলো প্রায় সেম। এমন সময় তিনি তার গাড়ির রুফের ওপর একরকম মানে অস্বাভাবিক শব্দ শুনতে পান। তখন তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন। হঠাৎ করে তিনি ভীষণ ঠান্ডা অনুভব করছিলেন, যদিও কাতারের একটি গরমের দেশ। বলে রাখা ভালো, তখন জুলাই মাস চলছিল, যখন কাতারের টেম্পারেচার প্রায় 48-52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এইভাবে চালাতে চালাতে তিনি হঠাৎ গাড়ির উপরে দুপ কিছু একটা পড়ার শব্দ পেলেন। তা শুনে তিনি বেশ জোরে একটা ব্রেক করলেন এবং ব্রেক দেওয়ার সাথে সাথে তার উপর থেকে, ছাদের উপর থেকে সাদা কাপড় পরা একটা ডেড বডি গড়িয়ে পড়লো। তা দেখে তিনি সেন্সলেস হয়ে যান। পরে তিনি নিজেকে আবিষ্কার করতে পারলেন হসপিটালে। এইটুকু মেইল পড়ার পরে আমি আবারও যোগাযোগ করি ফরজানার সাথে এবং তাকে জিজ্ঞেস করি যে ডেড বডিটি পড়েছিল সামনে, সেই ডেড বডিটি কার। ফরজানা ইমেইলে আমি যা মনে করেছিলাম তাই হয়েছে। ফরজানা ইমেইলের রিপ্লাইটি দিয়েছেন এবং বলেছেন যে সামনে হঠাৎ করে ধূপ করে শব্দ হয় এবং তারপরে গাড়ির ছাদ থেকে সামনে এসে যে ডেড বডিটি পড়ে সেই ডেড বডিটার কারণে যে যাত্রীটিকে তিনি বাড়ি পৌঁছে দিয়েছিলেন তার। এটাই ছিল আমার ঘটনা এবং সেই ঘটনাকে আমি পড়ে শোনালাম আপনাদেরকে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যাই হোক, ইমেল আমাদের এস এম এস করেছেন অভিজিৎ, এবং অভিজিৎ SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন মিশুক ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে নুরুন নাহার SMS করেছেন এবং তিনি তার তিনি কামরুন নাহার মৃদুলা সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। হিরক মিরপুর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে প্রলয় SMS করেছেন, শাহিন আলম রানা আমাদের SMS করেছেন, সৌরভ আমাদের SMS করেছেন, SMS করেছেন রিদওয়ান অস্ট্রেলিয়া থেকে আসার পর আজ অনেকদিন পর ভূত এফএম শুনছি, অসম প্রোগ্রাম, থ্যাংক ইউ। আমাদের সাথে কাউসার SMS করেছেন পুলিশ লাইন ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন রনি, এছাড়া SMS করেছেন আমাদেরকে মাহিন, সাকিব বরিশাল থেকে আমাদের SMS করেছেন, আকরাম বরিশাল থেকে SMS করেছেন, অমিত হাসান নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, দা বস কলাবাগান থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন মিশকাতুজ বা এরকম টাইপের কিছু একটা নাম, মনিরুল আমাদের SMS করেছেন, SMS করেছেন হাসান সহ আরো অনেকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আমাদের ইমেল করতে চান অর্থাৎ ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল করুন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আর আমাদের যদি আপনারা চান যে আমাদের কোনো ঘটনা সরাসরি এসে বলতে, সেটাও এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারবেন। আপনি যদি চান যে কোনো একটা অডিও ক্লিপ আমাদের পাঠিয়ে দিতে পারবেন, সেটাও ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সম্ভব। আর যদি আপনি চান আমাদের সাথে ইমেল SMS এর মাধ্যমে যোগাযোগ করবেন, তাহলে যেটা আপনাকে করতে হবে, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ঘটনা, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে, অর্থাৎ আপনার ঘটনা না আপনার মানে SMS এবং পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আজকের এই এপিসোডটি আনফর্চুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে কি করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকেই শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন, যেটা এখন প্লে করছে আমার শুনে। অ্যান্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS, জাস্ট টাইপ সিটি স্পেস 92125 and send it to 2123 number. তাহলে দেখবেন যে আপনি আপনার এই টিউনটি আপনার হয়ে গেছে। আমরা চলে আসছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন এবং আপনি বলবেন প্লিজ যে আপনি কোথা থেকে এসেছেন।
আমি ইঞ্জিনিয়ার রাজু জিগাতলা থেকে এসেছি। আমি এর আগে এসেছিলাম দর্শক দর্শক বলতে চাই 2012 এর বিদায় 2013 এর আগমনে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগাম। আমি দুটা গল্প যে প্রথম গল্পটা আমি শেয়ার করতেছি তা হচ্ছে আমার বাবা পুলিশের চাকরি করতেন, সেই সময় আমি রাজর থানাতে ছিলাম। তখন হচ্ছে এটা 97 ঘটনা, আমি বেশ ছোট তখন। তখন ওই থানাতে আমার আব্বু বদলি হওয়ার পরে আমরা ফ্যামিলি সহ ওখানে শিফট হই। তো থানার কোয়ার্টারে আমরা উঠি। তো আমি বর্ণনা দিচ্ছি যে প্রথমে ঢোকার পরে গেটটা ঢোকার পরে মসজিদ পড়ে, মসজিদের পরে একটা কোয়ার্টার আছে, হ্যাঁ ওটা হচ্ছে নর্মাল স্টাফদের কোয়ার্টার। তারপরে হচ্ছে আমাদের কোয়ার্টারটা, মানে অফিস সাহেবের যে কোয়ার্টার ওটাতে আমরা ছিলাম। ওখানে থেকে আম্মু ওটা তৃতীয় দিন ওঠার ফ্লোর, মানে কোয়ার্টার ওঠার তৃতীয় দিনে যে আম্মু যেটা গেস করতে পারে যে আমাদের ওই সীমানার বাইরে, থানার সীমানার বাইরে একটা বাড়ি ছিল যেটাতে প্রতিদিন ভোরে আম্মু নামাজ পড়ার সময় যে গেস ওইখানে ঝাড়ু দিচ্ছে। তো এরকম শোনার পরে আম্মু বেশ কয়েকদিন শুনে 7 দিন এটা আইডেন্টিফাই করে। তো একদিন আম্মু বলতেছে আমাদেরকে যে আমরা আসছি এলাকাতে, তো চলো আমরা এখানে স্থানীয় যারা আছে ওদের সাথে একটু পরিচয় হয়ে কথা বলে আসি যে আমরা আসলে এখানে সবার সাথে একটু মিলেমিশে থাকা যায়। তো সেভাবে আমি আমার বড় আপু ছোট আপু আর আম্মু মিলে আমরা ওই ভিতর গেট দিয়ে বের হয়ে আমরা ওই বাড়িতে গুলো যাই যেটা আমাদের সীমানার বাইরে, থানার সীমানার বাইরে ছিল। তো ওদের সাথে মিশার পরে আম্মু একসঙ্গে কথা বলতে বলতে বলে যে আমি প্রতিদিন সকালে এখানে ঝাড়ু দেওয়ার একটা শব্দ পাই এবং জানালা খুলে দেখি যে এখানে আমার ঝাড়ুর উঠানটা অনেক পরিষ্কার থাকে এবং গোছানো থাকে এবং যে রান্নাঘরে যে চুলাগুলো মাটির চুলা ওগুলো অনেক নেপা করে সুন্দর মাটি দিয়ে নেপা থাকে এবং ভিজাও থাকে ওটা বোঝা যায়। তো ওইখানে যে লোকগুলো থাকে তারা বলে যে এটা হচ্ছে যুদ্ধের পরে 78-79 এর দিকে এইখানে যে বাড়িওয়ালা ছিল ওনার বাড়িটা হচ্ছে দোতলার একটা কাঠের বাড়ি যেটা দোতলা স্ট্রাকচারে করা। তো বলতো সেই বাড়ি একটা মহিলা মেয়ে ছিল ওনাদের, যে মেয়েটা মারা যাওয়ার পরে ওনার বাড়িটা ছেড়ে চলে যায়। তারপর থেকে এই ঘটনাটা ঘটে যে এখানে প্রতিদিন রাতেই, মানে ভোর রাতের দিকে যেটা হয় ওই মেয়েটা উঠানটা ঝাড়ু দেয় এবং ও পাকঘরটা সুন্দর করে নেপে রাখে এবং বাড়ির বনাটা হচ্ছে বাড়িতে ঠিক মাঝখানে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ আছে এবং একটা বলে কামরাঙ্গি গাছ, বলে কামরাঙ্গি গাছ ওই গাছটা এখানে আছে যেটা বিশাল আকার ধারণ করে আছে, যে পাতাতে রাতের বেলা ওটা ভরে যায় সকালবেলা ওটা পরিষ্কার পাওয়া যায়। তো ও বলার পরে তো বলতো সেটা 78-এর দিকে ওর এই বাড়ির যে মালিক ওনার ইন্ডিয়াতে চলে যায়, হিন্দু বাড়ি ছিল। তো ওই মেয়েটাকে পুরানোর পরে ওনাকে ওই তেঁতুল গাছটার নিচে সমাধি করা হয়। তো বলতেছে এটা তো আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা এখানে স্থানীয় যারা আছে আমাদের আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, কারণ বাচ্চার অনেক বড় বাড়িতে বাচ্চারা এখানে খেলাধুলা করে, এখানে অনেকে কেউ কোনো আজ পর্যন্ত প্রবলেম হয়নি। এটাই ছিল আমার গল্পটা।
ওকে আমরা চলে যাই আমাদের মানে আপনি যেটা আমি আর একটু ক্লিয়ার করে দিই সবাইকে যে এই 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 যে বাড়িটা সেই বাড়িটা কারো পরিচর্যা করতে হয় না, যিনি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের আরো একজন অতিথি রয়েছেন, তার আগে বলি যে আমাদেরকে SMS করেছেন শরীফ, এছাড়া অন্তর আমাদের SMS করেছেন লালবাগ থেকে, আমাদেরকে SMS করেছেন মিশু রাজশাহী থেকে, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি কৃষণ এবং তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, শিশির আমাদের SMS করেছেন, ডেভিড আমাদের SMS করেছেন, SMS করেছেন পল্লব ঢাকা ইউনিভার্সিটি থেকে, এছাড়াও হৃদয় আমাদের SMS করেছেন, SMS করেছেন ইথিনা সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন?
লিসেনার্স, আমি নিজাম বলছি, আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসে MBA করছি, আমি আসছি ধানমন্ডি থেকে।
ওকে,
আমি যে ঘটনাটি এখন শেয়ার করছি সেটি আমার এক কাকার সাথে ঘটে যাওয়া ঘটনাটি হচ্ছে 1996 দিকের একটি ঘটনা। অডিয়েন্স আপনারা তো জানেন যে 96 দিকে গ্রাম এলাকায় মোবাইলের ততটা প্রচলন ছিল না। তো আমার এক কাকার রিলেটিভ, উনি ঢাকা থেকে যাওয়ার কথা, তো উনি লুক মারফতে বললেন যে উনি একটা নির্দিষ্ট ডেটে উনি স্টেশনে থাকবেন, তাকে যেন কেউ রিসিভ করে ওইখান থেকে নিয়ে আসে। তো যথারীতি উনি বাড়ির বড় ছেলে ছিলেন, তার উপর দায়িত্ব এসে পড়ে তাকে তার রিলেটিভকে স্টেশন থেকে রিসিভ করার জন্য। তো উনি যথারীতি ওই ডেটে স্টেশনে যান, 8টার দিকে উনি স্টেশনে যান। তো উনি অনেকক্ষণ তার রিলেটিভের জন্য ওয়েট করেন, বাট 11টা পর্যন্ত ওয়েট করার পর তিনি দেখলেন যে তার রিলেটিভ আসছে না। তারপর তিনি বাড়িতে চলে আসেন এবং আমাদের গ্রাম থেকে স্টেশনের দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার এবং তখন কাঁচা রাস্তা ছিল, এই জন্য তিনি হেঁটে হেঁটে গ্রামে পৌঁছে যান। আমি তাদের বাড়িটার বর্ণনা দিয়ে নিচ্ছি। আমাদের গ্রামটা এমনিতে অনেক বিশাল, তো ওনাদের বাড়িটাকে সেপারেট করেছে আমাদের গ্রাম থেকে। ছোট একটা খাল রয়েছে, ওই খালের পরে হচ্ছে তাদের বাড়ি। উনি জাস্ট বাড়িতে ঢুকবেন, অর্থাৎ খালটা ক্রস করবেন, ওইখানে লোকেশনটা বলে নিচ্ছি, ওইখানে অনেকগুলো ছাড়া জায়গা ছিল, অর্থাৎ ওইখানে আগে মানুষজন থাকতো বাট এখন তাদের বাড়ি নাই, জায়গাগুলো ছাড়া অবস্থায় রয়েছে। তো উনি ওনার হাতে একটা টর্চ ছিল, সাঁকু অর্থাৎ যে খালটি ছিল ওইখানে একটা সাঁকু ছিল, সাঁকুর গোড়ার মধ্যে একটা আম গাছ ছিল।
This track was downloaded from fusionbd.com.
তো উনি তখন ক্লাস এইটে পড়েন, যেহেতু ওনার হাতে লাইট ছিল উনি লাইটটা এদিক সেদিক মারছিলেন জাস্ট কৌতূহলের বসে। তারপর উনি যা করলেন, উনি আম গাছটার দিকে তার টর্চ লাইটের আলো ফেললেন। টর্চ লাইটের আলো আম গাছের উপর ফেলার সাথে সাথে তিনি যেটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে আম গাছটা যারা জোরে ফেটে যাচ্ছে এরকম একটি অবস্থা। তারপর উনি এই ঘটনায় ঘাবড়ে যান। উনি নিশ্চিত হন এখন তো জ্বরের সময় নেই, তাহলে আম গাছ এত জোরে নড়বে কেন। উনি শিওর হওয়ার জন্য আম গাছের উপর আবার টর্চ লাইটের আলো ফেলেন। উনি যা দেখে অবাক হলেন তা হলো গাছের উপরে একজন সাদা ড্রেস পরা মানুষ বসে আছে এবং উনি দু হাত দিয়ে জোরে জোরে আম গাছটিকে নাড়া দিচ্ছে। উনি এ ঘটনায় ঘাবড়ে যান এবং যেহেতু খালের উইপারি ওনার বাড়ি ছিল, উনি ভাবলো যে আমি দ্রুত সাঁকুটা ক্রস করে বাড়িতে চলে যাই। সাঁকুতে ওঠার পর উনি যেটা লক্ষ্য করছেন, আম গাছে যেরকম জোরে জোরে ঝাঁকুনি দেওয়া হচ্ছিল সাঁকুতেও ওইরকম অবস্থা, যে উনি সাঁকুতে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। দর্শক আপনারা তো জানেন যে সাঁকুতে দুইটা বাঁশ ক্রস দিয়ে যে বাঁশটা পাড়া পর্যন্ত রাখা হয় ওইটা রাখা হয়। তো উনি একটা ক্রসের উপর বসে বললেন যাতে যত জোরে নড়াচড়া করা হোক উনি যেন নিচে না পড়ে যান, এবং উনি নিচের দিকে লক্ষ্য করে আরো অবাক হলেন যে ওই লোকটি তৎক্ষণাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই কিভাবে যেন পানির মধ্যে এসে যায় এবং উনি জুড়ে জুড়ে সাঁকুটি ঝাড়া দেওয়া শুরু করে। তো উনি ওই ঘটনা থেকে জুড়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে তার বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে, এসে তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর তার জ্ঞান আসার পর তারা সবাই থেকে জিজ্ঞেস করে যে ঘটনা কি। তারপর তিনি সবাইকে তার ঘটনাটি খুলে বলেন। ঘটনার এইখানে শেষ নয়, তারপর যেটি ইন্টারেস্টিং হচ্ছে, ঘটনার এক সপ্তাহ পর রাত্র 2টার দিকে ওনার প্রস্রাব হয়। তো উনি প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হলেন। তো ওনাদের ঘরের পিছনে মূলত সবজির বাগান করা হতো, তখন ওইখানে বেগুন গাছ লাগানো ছিল। তাদের ঘরের পিছনে হচ্ছে বাগান, তারপরে হচ্ছে ওনাদের বিশাল একটা পুকুর। তো উনি পুকুর পাড়ে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, তো উনি যেটা লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে অর্থাৎ বেগুন ক্ষেতের দিক দিয়ে কে যেন হুড়মুড় করে তার দিকে এগিয়ে আসছে। তো উনি ভাবলেন রাতের বেলা তো এরকম শব্দ করে কেউ আসবে না, তো উনি পিছন দিকে ফিরে তাকালেন। তো উনি দেখলেন যে একটা অবয়ব তার দিকেই অর্থাৎ তাকে লক্ষ্য করে ছুটে আসছে। উনি জাস্ট মুভ করলেন দেখার জন্য, ওই মুহূর্তে ওই জিনিসটা পুকুরে পড়ে যায়। সবচেয়ে তিনি তারপর তার বাড়ির লোকজনকে দেখে তুললেন যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তারপর তারা এসে দেখলেন যে ওই জিনিসটা যেদিক থেকে এসেছিল ওই দিকে সবগুলো বেগুন গাছ উপড়ানো অবস্থায় রয়েছে, এবং পুকুরের যেদিক দিয়ে ওই জিনিসটা পুকুরে পড়েছিল ওইখানে বড় একটা হিজল গাছ ছিল এবং হিজল গাছটির মগডালটি একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। এই ছিল আমার ঘটনা আসলে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় যাবো এবং আমাদের কাছে আরো বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। ডেভিড আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছে মোহিনী, দীপ্তি, মুমু এবং বাঁধন, তারা চার কাজিন মিলে একসঙ্গে ভূত ফেম শুনছেন এবং ভূত ফেম শুনবে বলে একসঙ্গে আছেন। তারা ইকবালনগর খুলনা থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে হাবিবুর রহমান খিলগাঁও থেকে SMS করেছেন, তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন। বাবলু গুলশান এক থেকে আমাদের SMS করেছেন এবং গুলশান এক থেকে এবং SMS করেছেন এবং তিনি বলছেন যে তার মনে পড়ছে আজকে ভূত এফএম দে এবং আজকে তিনি মিস করে ফেলেছেন অনেকখানি, এখনো সময় আছে, আপনি বাকিটা সময় নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন সেটাই আশা করবো। রাজু চিটাগাং থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের সাথে আমাদেরকে আরো একজন রাজু SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে দানা SMS করেছেন, তার মনটা বেশ খারাপ। আমাদেরকে আসিফ নেহাল চাপাই নবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন শরীফ। এছাড়াও রকি আমাদের SMS করেছেন এবং তিনি বাউহের ঘটনা বেশ প্রশংসা করেছেন। মেজাবিন ভূত এফএম এর প্রশংসা করেছেন। মিম শান্তা সাদিয়া শাম্মি সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। এছাড়াও কাঞ্চন রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, তিনি নিয়মিত ভূত এফএম শোনেন, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। শ্যামা আমাদের আজিমপুর থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন শহীদুল ইসলাম রাজু, এছাড়াও আমাদেরকে ইলেকট্রিক বয় এস এম এস করেছেন সুহিন, আমাদের এস এম এস করেছেন এবং আজকে ঘটনাগুলো রয়েছে চরম লাগছে সেটা জানিয়েছেন সামির আমাদের বাড্ডা থেকে এস এম এস করেছেন। আমি সবসময় একটা কথা বলি যে আপনাদের ওপরে ডিপেন্ড করে যে ভূত এফ এম কেমন হবে, বিকজ আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমরা নতুন করে রিরাইট করি না, বা আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা নিজেরা বলি না যে অমুকে বলেছিলেন এমন, এবং সেই জায়গাগুলো এডিট করার কোনো সুযোগ থাকে না। সুতরাং আপনারা যদি ভালো ঘটনা পাঠান ডেফিনেটলি ভূত এফ এম ভালো হবে, এবং আমরা চাইও সেটা যে আপনাদের কাছ থেকে ভালো ভালো ঘটনা প্রত্যাশা করি। 2012 এবং 2010 থেকে 2012 পর্যন্ত আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, আশা করছি যে 2013 আরো বেশি সাপোর্ট আপনাদের কাছ থেকে পাবো। এটার অভ্যাস তো জানেনি যে মানে যত বেশি সাপোর্ট দিবেন তত বেশি পাওয়ার অভ্যাস হবে এবং আরো বেশি প্রত্যাশা বেড়ে যাবে, এটা আমাদের সবারই একটা মানে কমন একটা আর কি। সুতরাং আমরা চাইবো যে আপনারা আরো ভালো ভালো ঘটনা আমাদেরকে উপহার দিন। আমরা আগে ঘটনার আমরা আগে যে সমস্ত ঘটনা গুলো ছিল সেই সমস্ত ঘটনাগুলো আমি রিসেন্টলি আপনাকে গত সপ্তাহে আমরা বলেছি যে রিসেন্টলি আমি আবারও সেই ঘটনাগুলো আবারও শুনছিলাম এবং পড়ছিলাম বেশ কিছু ঘটনা। বাট আমি দেখছি যে ধীরে ধীরে যে সমস্ত ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনাগুলোর মান ক্রমশ ভালোই হচ্ছে, আগের চাইতে আরো বেশি ভালো হচ্ছে। কিন্তু শুরুর দিকের জন্য হয়তো তখন খুব সাধারণ ঘটনা হয়তো অসাধারণ লাগতো, সেটা ট্রু, এবং যারা পাঠাচ্ছেন তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে আমি সেটা জানি। বাট আমি জানি যে ভূত এফ এমের এভাবে ঘটনা দিয়ে বা ভূত এফ এম এর সাথে আপনারা থাকবেন 2013 আরো বেশি বেশি করে, সেটাই আশা করবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার রাজু, রাইট? তো আমরা রাজুর কাছে চলে যাচ্ছি আবার ঘটনায়।
অন্যদিকে চলে যাচ্ছিল, সেটা থেকে রিমুভ করার জন্যই সবার সাজেস্টে আমি এই কাজটা করি। তো মসজিদে নামাজ পড়তাম, তখন খুজুর আমাকে মসজিদে খুব বিশ্বাস ছিল লালমাটিয়া মসজিদে, তুমি আমাকে বললেন যে রাজু দোলা তুমি এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য আমাদের মসজিদ থেকে তাবলিগ জামাত বের হয় তুমি এদের সাথে মুভ করো, হয়তো তোমার ভালো লাগতে পারে। তুই তাবলিগের প্রতি একটু ছিল বলে সবাই আমাকে বললো যে ঠিক আছে যাও তুমি এখানে সময়টা দেখে আসো, হয়তো ভালো লাগতে পারে তোমার। তো ফ্রেন্ডের রিকোয়েস্ট, মা বাবা বললো, সবাই মিলে রিকোয়েস্টটা আমি রাখলাম। তো ওখানে যাওয়ার পরে যে জিনিসটা হয় আমাকে এখানে মানে ওদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, একটা কথা বলে যে 40 দিন একটানা যে মসজিদে প্রথম তাকবীরের সাথে মসজিদের বাম পাশে দাঁড়িয়ে যে নামাজ পড়তে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ, তার নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জিনিসটা আমার মনের ভিতরে আটকে যায় এবং এটাকে লালন করতে থাকি আমি। এইভাবে আমি মসজিদে মানে আমাদের হোস্টেল থেকে আমি দেশ ছেলেদের মানে হোস্টেলে যারা ছিল এদেরকে আমি ওইভাবে নামাজের দিকে নিয়ে আসি, সবাই নামাজ পড়ে। আমার প্রিন্সিপালকে বলে আমি আমার কলেজের ভিতরে একটা নামাজের স্পেসও তৈরি করি, যেখানে আমরা মানে নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত না হয়ে আমাদের তিন ওয়াক্ত নামাজ হতো, ওখানে জোহর আসর মাগরিব তিন ওয়াক্ত নামাজ, বাকিটা আমরা মসজিদে গিয়ে পড়তাম। তো আমি ফজরের নামাজ পড়তাম বলে আমাদের হোস্টেলের রেসিডেন্ট ছিল আমাকে ওইভাবে প্রিন্সিপাল বা আমাদের হোস্টেল ছিল আমাকে স্যার দেয় যে ওকে যেন মসজিদে ফজরের নামাজ পড়তে দেওয়া হয়। তো এইভাবে আমি ফজরের নামাজ শুরু করি। তো এরই মাঝে আমাকে আবার কেউ মানে আমি যেভাবে একটু কোথাও শুনছি বা আমাকে কেউ বলছে যে তাহাজ্জুদ নামাজ যে নামাজটা যে কন্টিনিউ করতে পারে সে জিনের মানে জিনকে নিতে পারে তার আয়ত্তে, এরকম একটা কথা শুনেছিল আমার। তো ওই জিনিসটা আমি বললাম যে আমি যেহেতু নামাজ পড়ি তাহাজ্জুদটা আমি কন্টিনিউ করি। তো 40 দিন করতে করতে আমি 25 দিনের মতন আমি তাহাজ্জুদটা কন্টিনিউ করে ফেলছি। আর তাহাজ্জুদ পড়ার আগে আমি যেটা করতাম আমি প্রতিদিন রাত্রে গোসল করে তারপর তাহাজ্জুদটা পড়তাম। তো এবার যাওয়ার পরে এটা 29 দিন হওয়ার পরে ঘটনা ঘটে। তো প্রথম আমি ফিল করি যে আমি নামাজ পড়ার সময় আমার আশেপাশে কিছু একটা থাকে যে আমাকে ফলো করে। তো জিনিসটা তখন আমি আমলে নিই না, বা আমার ভিতরে ওই ভয়টাও তখন কাজ করেনি, মানে আমি তখনও ভয় থেকে রিমুভ ছিলাম যে আমাকে ভয় ওইভাবে আটকে পড়ে নেই। তো আমাদের ভ্যাকেশন হওয়ার পরে আমি বাড়িতে যাই, তখন আমার নামাজের 32 দিন হলো। তো আম্মুকে বললাম যে আম্মু এরকম নামাজ পড়তে গেলে আমার এই ব্যাপারগুলো হয়। তো আম্মু বললো যে তোমার চাচার লাইফে এরকম ঘটছে, তোমার দাদির লাইফে এরকম ঘটছে, সো তুমি এই জিনিসটা দূরে থাকো। আমি একটু বলি আমার চাচা যেটা ছিল উনি কুফরি মন্ত্রে কাজ করতেন, যেটা হচ্ছে জিন পজেস্ট করে যে মানুষের যেটাকে বলে গ্রামে বলে ভার নিয়ে আসে, মানে জিকির করতে করতে একসময় জিনকে সে নিজে যেতেন, তখন জিনের বক্তব্যটা সে দিত। তো ওটা করে আমার চাচা যখন মৃত্যুবরণ করে তখন চাচার গায়ের রং কালো হয়ে গেছিল, যেটা দেখতে খুব ভয়ানক ছিল। তো ওইভাবে বলে আম্মু বলে যে তুমি তোমার চাচার মতন লাইফটাকে নষ্ট করো না, তোমার চাচা কিন্তু এভাবে নষ্ট হয়েছে, সে মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছে। তো আমি এই কথা না শুনে আম্মুর আমি নামাজ কন্টিনিউ করতে থাকি। যেটা ঘটনা ঘটে যে মানে 36 দিনের দিন যে ঘটনা হয়, প্রথমটা যখন আমি ওযু করে নামাজ পড়ে দাঁড়াইছি, যখন রুকুতে আমি যাচ্ছি, তখন ওই রুকুতে আমি দেখি যে আমি রুকু যখন আসি তখন আমার ফ্লোর থেকে আমার ডিস্টেন্স হচ্ছে মাটি থেকে প্রায় বিঘাতখানি উপরে আসে। যেটা দেখে আমি প্রচন্ড রকম ভয় পাই এবং চিৎকুট দিই। চিৎকুট দিলে আমার বাবা এবং মা আসে এবং এসে আমাকে খুব বকাঝকা করে, তুমি নামাজ পড়ছো, তোমার এই রাত্রে করে তাহাজ্জুদ পড়ার কোনো দরকার নেই, যেটা তুমি সহ্য করতে পারতেছো না, তুমি নিতে পারতেছো না, আর তোমার ভিতরে একটা ভয় চলে আসতেছে, তুমি এই জিনিসটা টিকতে পারবে না, তুমি অনেক ভয় পাও, তোমার ক্ষতি হবে। তবুও আমি এটা স্কিপ করে যাই। 39 দিনের দিন যেটা ঘটে, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই তো 2 রাকাত 4 রাকাত 2 রাকাত পড়তে হয়, আমি 2 রাকাত শেষ করে যখন আবার 2য় রাকাতের জন্য ই করতেছি, ঠিক তখন আমার পিছন থেকে ধাক্কা দেয়। আমার ওই নামাজ পড়তাম তার সামনে ছিল সুপার, তো আমি ধাক্কা অবস্থাতেই ওই সুপার উপর যে পড়ে যায়, যেটা আমার বাম সাইডের চোখে লাগে, এখন স্পষ্ট হয়ে গেছে। তো এরপরে আমাকে ওই নামাজ পড়তে আর দেওয়া হয় না, তার জন্য আমি 40 দিনে কমপ্লিট করতে পারিনি। এরপর তো ওটা নামাজ টাইম ডিলেট হয়ে যায় এবং পরদিন সকালে যেটা হয়, আম্মু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, আমাদের ওদিকে একটা হুজুর ছিল মাদ্রাসার, উনি আমাকে বলে যে তুমি যেটা করছো তুমি ভালো করছো, কারণ ওই জিনিসটা যদি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারতো তাহলে তোমার লাইফটাকে ধ্বংস করে দিত, ভালো কোনো জিন ছিল না। তো উনি আমাকে একটা তাবিজ দেয়, সেটা হচ্ছে আয়তাল কুরসি পরে একটা তাবিজ দেয়, যেটা আমাকে প্রায় 2 বছরের মতন আমি ওটা মানে শরীরে নিয়ে রাখি। এরপর আমি সুস্থ, আমার আর প্রবলেম হয় না, কিন্তু আমি এখনো রাতে একাকী ঘুমাইতে ভয় পাই, অন্ধকারে থাকতেও ভয় পাই এবং কোনো একটা রাস্তায় চলতে গেলে আমি ভয় পাই, কিন্তু আমার ভয়টা আমার ভিতরে এখনো রয়ে গেছে, যেটা আমাকে প্রতিনিয়ত আমাকে প্রবলেম করে চলতেছে। তো এরকম সাহস দেখাইতে গিয়ে আমি বলবো দর্শকদের জীবনে কোনো জন্য।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট ব্রেক নিতে হবে আমাদের এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, সুতরাং আমাদের সঙ্গে থাকুন আর তারপরে আবারও নতুন ঘটনা নিয়ে আসছি। সো আমাদের সঙ্গে থাকুন এবং তার মাঝে জানিয়ে দিই যে আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি আমরা একটু পরে।
What FM haunted by Airtel.
সবসময়ের রেডিও ফুর্তিরা করিতে সময় রাত 1:22 এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনারা যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে আরো একবার, যারা পাঠাতে পারছেন না এখনো নিয়মটি বলে দিই, আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান তারা লিখুন অ্যাড্রেসটি বা মনে রাখুন ভূত এফএম @radiofurti.fm, which is BHOOTFM @RADIOFOORTI.FM. সঞ্জানা আমাদের চিরং থেকে এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আপন নেত্রকোনা থেকে, তারা নতুন আমাদের সাথে জয়েন করেছেন এবং আমরা দুজনকেই আমি ওয়েলকাম করছি। আর রায়হান সিরাজগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভাই আমার পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। শীতের দিনে পা ভয় কেন, শীতেও ঠান্ডা হতে পারে, বাট আপনি ভয়ে ঠান্ডা হচ্ছে দিস ইজ গুড, মানে এটাতে পরবর্তীতে ঠান্ডা লাগার ভয় নেই আর কি। ডেভিড আমাদের এসএমএস করেছেন যে তিনি আজকে অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন কিন্তু আমি এসএমএস পড়িনি, আমি আই এম রিয়েলি সরি, বাট রাইট নাও আমি আপনার এসএমএসটি দেখলাম এবং আমি আপনার এসএমএসটি পড়ে ফেললাম। রূপন আমাদের মহাখালী থেকে এসএমএস করেছেন, লাইট অফ করে তিনি শুনছেন এবং অনেক ভয় লাগছে তার কাছে। আর এছাড়াও আমাদেরকে গৌরাঙ্গ এসএমএস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং তিনি বলছেন ভূত এফএম অনেক পছন্দের এবং তিনি কম্বলের নিচে শুয়ে এখন ভূত এফএম শুনছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন অনেকেই, নাম শুরুতে লিখতে হবে, যা যা অনেকেই নামটা শুরুতে লিখছেন না, অনেকে রেডিও দিয়ে এসএমএস করছেন, রেডিও লিখে তারপরে এসএমএস করছেন, রেডিও ফুর্তি না, শুধু ফুর্তি লিখে হবে, FOORTI ফুর্তি, তারপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আমাদেরকে জিয়া এসএমএস করছেন গ্রিন রোড থেকে এবং আমাদেরকে এসএমএস করছেন হাসান বিনোদপুর রাজশাহী থেকে এবং তিনিও ভয় পাচ্ছেন, বলছেন ভয় জমে গেলাম। শান্তা আমাদের এসএমএস এস এম এস করেছেন আমাদেরকে রেজা, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সুমন ময়মন সিং থেকে। এছাড়া আমাদের এস এম এস করেছেন আজিম আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন তন্ময়, এবং আমাদের এস এম এস করেছেন আশিক লালবাগ থেকে। শাহেদ আমাদের এস এম এস করেছেন এবং তার কাছে আজকে অবশ্য তেমন বেশি ভয় লাগছে না। মামুন আমাদের এস এম এস করেছেন এবং তিনি আবার লিখেছেন তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এস এম এস করেছেন নিশাদ খান এবং তিনি ভূত আশ্রম শুনছেন এবং তার ভয় করছে। আমাদেরকে এস এম এস করেছেন ইরানি যশোর থেকে এবং তিনি বলছেন ভেরি নাইস। আমাদেরকে আলামিন এস এম এস করেছেন রাজেন্দ্রপুর থেকে। ইমদাদ খান আমাদের এস এম এস করেছেন, ইমদাদ খান শাওন মিরপুর থেকে, মিরপুর মাজার রোড থেকে। এছাড়াও আমাদেরকে মাসুম এস এম এস করেছেন, লিখেছেন জোশ। রূপন আমাদের এস এম এস করেছেন, জুলফিকার ঐশী টঙ্গী কলেজ থেকে। এছাড়াও আনোয়ার চিটং থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তিনি বেশ ভয় পাচ্ছেন এবং তিনি নতুন একটা ঘটনা শেয়ার করতে চান। তো আমি আজকে এখনো পর্যন্ত অনেকেই দেখছি এরকম অনেকে এস এম এস করছেন যে নতুন একটা ঘটনা আছে, কিভাবে শেয়ার করব। আমি খুব অবাক হই এই ধরনের এস এম এস পেলে। আবার অনেকে ইমেল করেও আমাদের এরকম ঘটনা এরকম কথা লেখেন যে আসলে আমার একটা ঘটনা আছে, আমি কি শেয়ার করতে পারি। আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনাদেরকে এবং ইমেলের মাধ্যমে আপনি আপনার ঘটনা অবশ্যই শেয়ার করতে পারেন, সেখানে কেউ আপনাকে বাধা দেবার জন্য নেই। আমরা চলে আসছি আমাদের পরবর্তী ঘটনা এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাবু ভাই, তিনি আবারও ফিরে আসছেন এবং আপনাদেরকে তিনি ঘটনা শোনাবেন।
এই এখন যে ঘটনাটা বলবো এটা আপনার মগবাজারের ঘটনা।
আচ্ছা,
স্পেসিফিক কোন মানে জায়গাটার নাম বললাম না। আমার এক আত্মীয় ওখানে থাকে আর কি। তো ঘটনাটা ঘটেছে এই তো আপনার মাসখানেক হয়েছে।
আচ্ছা,
একদিন রাতে ওখানে ইলেকট্রিসিটি চলে যায়, যাওয়ার পরে উনি ওই পানির পাম্পটা বন্ধ করার জন্য নিচে নামে।
আচ্ছা,
তো উনি যখন নিচে নামছে সিঁড়ি ঘর দিয়ে, তো ফার্স্ট সিঁড়িতে বের হয়ে উনি একটা মানে কেমন গা ছমছম একটা অনুভূতি ওনার হয়, এবং উনি ফার্স্ট সিঁড়ির সেগমেন্টটা নামার পরই ওনার মনে হয় যে ওনার পেছনে কে যেন দাঁড়ায় আছে। গ্যারাজে আসার পর গ্যারাজটা মানে ওনার গাড়ি ছাড়া ওখানে কিছু ছিল না আরকি।
আচ্ছা,
তো উনি যে জায়গাটা দাঁড়ায় পানির পাম্পের কাছে ওই জায়গাটা আশেপাশে একটু ফাঁকা আর কি।
আচ্ছা,
তো এক সময় উনি হঠাৎ ফিল করে অন্ধকারের মধ্যে ওনাকে কেউ সার্কেল করে গেল, একটা বাতাসের মতো আর কি। লাইক একটা বাতাস যদি চারিপাড়িতে ঘুরে যেরকম সেরকম ওরকম একটা বাতাসের কুশন ওনার পাড়িতে ঘুরলো। ঘোরার পরে ঠিক ওনার পিছনে একদম ঘাড়ের কাছে উনি ফিল করলো যে মানে মনে হচ্ছে ওনার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলতেছে, এবং এই সময় উনি খুব ভয় পেয়ে যায়। উনি জাস্ট কোনো মতে সুইচটা অফ করে দ্রুত হেঁটে সিঁড়ি দিয়ে প্রায় দৌড়ায় উনি আস্তে আস্তে উপরে চলে আসে। এসে উনি ঠিক ঘরের মধ্যে ঢুকে যায় আর কি, এবং মানে প্রচন্ড ভয় নিয়ে উনি রাতটা কাটায়। এটা ছিল একটা ছোট ঘটনা।
আচ্ছা,
আর
একটা বড় ঘটনা শুনতে চাই।
বড় ঘটনা মানে ঘটনা তো আছে, এটা কিছু ওই যে একটা নিউ হন্টেড জিনিস সম্বন্ধে বলি আপনাকে। আগে আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম, বলছিলাম যে ধানমন্ডি 15 নম্বরে ওই আমার বোনের বাসা আছে, ওই জায়গাটা হন্টেড আগেও বলছি ভূতে ফেলে নানা রকম জিনিস হয়, কারণ ওই বিল্ডিংটা তৈরি হয়েছিল এক সময়কার শ্মশান ঘাটের উপরে।
আচ্ছা,
রিসেন্টলি কিছুদিন আগে ওখানে মানে আপনার নতুন ওই সেম প্রবলেম গুলো আবার রাইজ করছিল, সেই মশলা বাটার শব্দ এবং কিছু জিনিস ওই আমার ভাগ্নে সে এক্সপিরিয়েন্স করছে। সেটা হচ্ছে কে জানি রাতের বেলা ওর যে দরজার ওই পাশে হাঁটাহাঁটি করে স্যান্ডেল পায়, লাটটায় লাইট টাইট নিভানোর পরে।
আচ্ছা,
এবং মানে স্পষ্ট সে শোনে কেউ পা ফেলে ফেলে হেঁটে যাচ্ছে গেটের সামনে দিয়ে, এবং তখন কিন্তু সব লাইট অফ, বাসার মধ্যে কেউ নাই, ওর বাবা মা এক রুমে ঘুমাচ্ছে, ও শুধু ওর রুমে, এবং ও কাছে যেয়ে যখন দরজা খুলছে দেখছে কেউ নাই সেখানে।
আচ্ছা,
এবং আরেকটা জিনিস ও এক্সপিরিয়েন্স করছে, যেটা হচ্ছে ওই রুমে কিন্তু সে এক্সপিরিয়েন্স করছিল যে ওর পা ধরছিল নিজ দিয়ে, সেটা হচ্ছে ও রাত্রেবেলা শুয়েছে এই কিছুদিন আগে, 2-3 সপ্তাহ আগে। তো রাত্রেবেলা শুয়ে আসে, তখন ঠান্ডা তো পড়ছে বেশ হালকা, মানে বেশ ঠান্ডা পড়ছে তখন। তো জানলা টানলা ওর বিছানাটা ছিল ঠিক জানালার পাশে। তো জানালা বন্ধ করে ও শুয়েছিল। তো রাত্রি দুইটার দিকে ও হঠাৎ শুনতেছে কে জানি মনে হচ্ছে ঠিক জানলার পাশে কার্নিশের উপরে নুপুর পায়ে হাঁটছে, ঠিক মানে 1 2 3 4 5 1 2 3 4 5 এরকম।
This track was downloaded from fusionbd.com.
আচ্ছা মানে একই রিদমে মানে
একদমই হেঁটে যাচ্ছে। তো ফার্স্টে মনে করছে জিনিসটা কি বেশ হরিফিক লাগছে ওর কাছে, তারপর চিন্তা করছে যা থাকুক কপালে আমি জানলা মানে আমি তাকাবো না আর কি। এই সময় হঠাৎ করে নোটিশ করে যে ওর পাশে যে জানলাটা ওটা যে স্ট্রিট ল্যাম্পের আলো এসে ঘরে পড়তেছে, বাট ও যা মনে করে অ্যাজ ই রিমেম্বার দ্যাট ওই ইটা বন্ধ ছিল জানালা, আলো ছিল না আগে, ওই মুহূর্তে দেখে জানলাটা খোলা।
আচ্ছা
ও জাস্ট কোনো মতে হাত দিয়ে জানলাটাকে টেনে লাগায়, দোয়া পড়তে পড়তে ঘুমায় যায়।
আচ্ছা
এবং ওকে কিন্তু জানানো হয় না, ওর বাবা মা পরে বলছে যে ওই রিসেন্টলি ওই বাড়িতে আবার সেই মশলা পেশা, ওটা বলছিলাম ওই বাসার ছাদে ঠিক মশলা পেশার শব্দ আসতো, সব বাড়ির মানুষজন কিন্তু উপর উঠে যে ভেরিফাই করছে দেয়ার ইজ নাথিং।
আচ্ছা
দূর থেকে অনেকে দেখতো যে কেউ গোসল করছে সেই ছাদের উপরে, একটা মহিলা গোসল করতেছে পানি দিয়ে, এবং ওই বাসায় কিন্তু ওই যে একটা চুলা বদ্ধ অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ছেলে যে দেখছিল যে দুইটা চুলা জ্বলতেছে সারা বাসার মধ্যে।
আচ্ছা আচ্ছা আচ্ছা
এবং সে ভয় চলে আসে। তো ওই মশলা পেশার শব্দটা আবার ওই বাসায় ব্যাক করছিল। তো ফাইনালি ওরা কি করে যে হুজুর ডেকে এনে বাসাটাকে বন্ধ করে দেয় দুই পাশ থেকে।
আচ্ছা
বন্ধ করে দেওয়ার পর ইদানিং ওই শব্দ টব্দ বন্ধ হয়ে গেছে আর কি,
এখন আগের মতো সেই শব্দগুলো
হাতের শব্দটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এই যে গত এক সপ্তাহ সেই শব্দ নাই আর।
আচ্ছা আচ্ছা আমরা তাহলে পরবর্তী ঘটনায় যাবো, তার আগে আমরা একটু SMS করতে চাই। কিছু পল্লব আমাদের উত্তরা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সম্রাট, এবং অনেকেই বলছেন যে বাবা ভাই আপনার ঠান্ডা লেগেছে বোধ হয়। গলা ভেঙে আচ্ছা রাজু রায়হান আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার ফ্রম সূর্যসেন হল। আসলে ম্যাক্সিমাম SMS এই অভিযোগ যে SMS কেন পড়া হয় না, আবার যদি সবগুলো SMS পড়ি তাহলে গল্প বা ঘটনা আপনারা যেটা শুনতে চাচ্ছেন বা এত রাত ধরে বসে আছেন তাহলে সেটা খুব মুশকিল হয়ে যাবে, যে কোনো একটা করতে হবে। আমি এই জন্যই চেষ্টা করছি যে কম বেশি করে দিয়ে সবগুলো করতে আর কি। মোহাম্মদ সুমন আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন সুবর্ণা তানভীর খুলনা থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন মাসুদ সরকার, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাওলি, খুব ভালো লাগছে তার কাছে। আমাদেরকে দীপ্তজিৎ SMS করেছেন, আমাদেরকে সুমন SMS করেছেন, এছাড়াও নাদিয়া টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন, অপু খুলনা থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও আয়াফটি আমাদের আয়াফটি রুবেল যাত্রাবাড়ি ঢোলপুর থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন অন্তর লালবাগ থেকে, আমাদেরকে SMS করেছেন মঈন, এছাড়াও আমাদেরকে আমির SMS করেছেন জিনজিরা থেকে, এবং তার কাছে ভয় তার ভয় লাগছে। সাহিল ধানমন্ডি থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দিতে পারছেন নওশিন, এবং আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে সেটা জানিয়েছেন, এবং বলছেন যে আশা করছেন নেক্সট ইয়ারের ঘটনাগুলো আরও বেশি ভালো লাগবে। আমরাও ঠিক সেটাই আশা করছি, এবং আমাদের আশাটা সবচাইতে বেশি, কারণ আমাদের আশাতেই থাকতে হয় পুরো সাতটা দিন যে আপনাদের কাছ থেকে ভালো ঘটনা আসবে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি লিটু, আমাদেরকে আরও SMS করেছেন দেখতে পাচ্ছি মশিউর, আমাদেরকে আহসান SMS করেছেন আমাদেরকে মুকররম, ইকবাল সহ আরও অনেকে। তো আমরা ইকবাল বরিশাল থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে অনু SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে আপনাকে সেটা করতে হবে, আপনাকে লিখতে হবে ফুর্তি, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, অর্থাৎ FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আপনি যদি আমাদের সাথে যদি আমাদের ফেসবুক ফ্রেন্ড পেজ আছে সেখানে যদি আপনারা কোনো আপনাদের কোনো মতামত দিতে চান বা গল্প বা ঘটনা যেটাই বলুন না কেন সেই ঘটনা যদি আপনি লিখে পাঠাতে চান সেটা আপনি লিখে পাঠাতে পারেন, কিন্তু আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti, এটা রেডিও ফুর্তির ফ্যান পেজ, এবং এখানে গিয়ে আপনি অবশ্যই অবশ্যই ভূত এফএম সম্পর্কে যে কোনো কমেন্ট করতে পারেন, এবং সেখান থেকে ভূত এফএমের বিভিন্ন ভূত এফএমের যে ফ্যান পেজ সেগুলোর লিঙ্ক দেওয়া আছে সেখানে থেকেও আপনি সরাসরি গিয়ে ভূত এফএমের যে ফ্যান পেজগুলো রয়েছে সেই ফ্যান পেজে আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং কোন ঘটনাগুলো আপনাদের বেশি ভালো লাগছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের দিবেন, যাতে আমাদের পরবর্তীতে ঘটনাগুলো সিলেক্ট করতে অনেক বেশি সুবিধা হয়। যাই হোক আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই আপনার নেক্সট ঘটনা যায় একটা বড় ঘটনা শুনতে চাই আমরা আপনার।
বড় ঘটনা শুরু করবো রাসুল ভাই, তার আগে দুটো ছোট পয়েন্ট বলি।
জি
একটা পয়েন্ট হচ্ছে আমাদের আপনাদের এই আমাকে বললো 4 বছর আগে সেই বিল্ডিং এ এসেছিল কোন একটা কাজে, টপ ফ্লোর অফিস ছিল, কোন একটা কাজে এসেছিল আর কি। তো তখন বিকালবেলা, তো যখন নামতে আসে তখন সন্ধ্যা হয়ে গেছে আর কি উপর থেকে। ঠিক চারতলার কাছে এসে তখন কোনো অফিস ছিল না, খোলা ছিল পুরাটা। তো হঠাৎ বলে কিছু একটা দেখে সে পুরো স্টোন হয়ে গেছে ওখানে, এবং ভীতিকর, মানে কি দেখছে সে এক্সপ্লেইন করতে পারতো না, বাট সে খুবই ভয় পাইছিল এবং সেখানে দাঁড়াইছিল অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো, স্পেল বাউন্ড।
আচ্ছা আচ্ছা।
এই সময় তার পেছনে যে কলিগ ছিল সে হেঁটে আসছে, এসে বলছে কি হয়েছে, তখন নাকি তার ঘোর ভাঙছে।
আচ্ছা।
তারপর সে নেমে গেছে। এই ঘটনা সে পরশু দিন আমাকে বললো যে চারতলা সম্বন্ধে অনেক কিছু শুনলাম আপনাদের, এটা চার বছর আগের ঘটনা, তখন ভূত এফএম শুরু হয়নি।
সেটাই
তো, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সুমন ভাই, বেদ বাবা সুমন ভাই, ধানমন্ডিতে একটা বাড়ির কথা বলছিল একবার, 27 নম্বরে। এন্ড রিসেন্টলি আই হ্যাভ জাস্ট চেক দ্যাট আউট, আমি ওই পানি দিয়ে যাচ্ছিলাম অ্যাপার্টমেন্টে, আমি খেয়াল করছি
বলা দরকার কোন জায়গায়
বলছি না, মানে সুমন ভাই শুধু বলছিল রাস্তাটার কথা, ওই রাস্তার কথাই বললাম। ওই রাস্তাতেই একটা বাড়ি আছে, আপনারা যদি খেয়াল করে অনেকে দেখতে পাবে, ওখানে বিভিন্ন অ্যাপার্টমেন্টে কেউ থাকে না, নিউ মেড অ্যাপার্টমেন্ট, মানে 4-5 বছর আগে হয়তো তৈরি হয়েছে, অ্যাবান্ডন, এক্সট্রিমলি হরিফিক।
সেটাই, কারণ আপনি নিজে সেটা দেখে মানে, হ্যাঁ সেটাই, আপনার আপনারও নিশ্চয়ই তখন হঠাৎ করে চমকে উঠেছিল,
সেটা
দেখতে বললাম। আচ্ছা আচ্ছা,
এখন ঘটনায় যাই। এই ঘটনাটা হচ্ছে ওই মাজারুল ইসলাম জুয়েলের বলা, জুবেলের বলা, চিটাংয়ের, ওদের বাসা, ওদের ওরা থাকতো ওদের দাদা বাড়িতে তখনও, তো ওদের ওই 91 ফ্যামিলি ছিল, তখনও ভাগ হয়নি। তো ওই বাসার থেকে ওর বাবা আলাদা হয়ে একটা বাড়ি করে,
হ্যাঁ
বাড়িটা করে যেখানে, সেটা হচ্ছে ব্যস্ত একটা রাস্তা, ওখানে গাড়ি ঘোড়া চলাচল করে তার পাশেই। এবং ওই বাসাটা তৈরি করার পরে বাসাটা স্ট্রাকচার ওঠে, একতলাটা কমপ্লিট করে দোতলার ছাদ দেওয়ার পরে কিছু তৈরি করেনি, উনি ওভাবে রাখছেন।
আচ্ছা।
এন্ড ইমিডিয়েটলি ওরা নিচতলা উঠে যায় আর কি। নিচতলা ওঠার পরে যেটা হয়, ওদের ওই বাড়িতে আপনার ওই সামনে যে গাড়ি ঘোড়া চলাচল করে, বিভিন্ন রকম ওই গাড়ি ঘোড়া এসে ওদের গেটে মাঝে মাঝে দেখা যায় চাপায় দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে। তো দারোয়ান না থাকে তো ওর বাবা মাঝে মাঝে ওখানে রাতে যে থাকতো, যে কি হচ্ছে, এবং গেট ভেঙে ফেলছে কয়েকবার, বাঁকা করে ফেলছে, তো ওর বাবা থাকতো ওখানে। তো একদিন ওর বাবা ওই ওই বিল্ডিং এ আছে, এই সময় হঠাৎ করে দেখতেছে রাত, মানে রাতে একটু ট্রাক এসে বাড়ি মারছে দরজা, দরজা বেশ বেঁকে গেছে। তো উনি বেড হতে না পেরে উনি উঠে চলে গেছে দ্বিতীয় তলায়, যেখানে শেড দেওয়া থেকে ছাদ করা, ওখান থেকে উনি ট্রাক ড্রাইভারকে বকাবকি করতেছিল মাঝখানে দাঁড়ায় প্রায়, হ্যাঁ একটা সাইডে। এমন সময় কিছু একটা শুনে ধাক্কা দেয় বাতাসের মতো, এবং ঠিক উনি ঠিক মানে যে সাইডে দাঁড়াচ্ছিল তার থেকে ঠিক অপোজিট সাইডে যে উনি পড়ে যাবে পাশে।
আচ্ছা।
পরে ওনার পাটা ভেঙে যায়, এবং ওই পাটা নাকি এখনো ঠিক হয়নি, বিভিন্নভাবে ট্রাই করে হচ্ছে না। এনিওয়ে, তো ওখান থেকে সূত্রপাত ওই বাসাটা, নতুন বাড়িটার। এরপরে ওই জুবেল ওখানে রাতে পড়াশোনা করতে দেখে, মানে বাসায় পড়াশোনাতে একটু ডিস্টার্ব হয়, রাত জেগে পড়তে হয়, তো ওর বাবা ওকে কি করে, দুইতলাতে একটা জায়গায় টিন দিয়ে ঘেরাও করে একটা রুমের মতো করে দেয়, যা আপাতত এখানে পড়ো তুমি, ঠিক আছে। তো ও আমাকে বলছে যে ওখানে শুধু ওই দোতলায় জাস্ট ওর ওই রুমটা ছাড়া কিছু ছিল না, একটা কোনায় বাঁশ কাঠ স্তূপ করা ছিল, যেটা নাকি বিল্ডিং এর ছাদ করতে লাগে এগুলো। তো ওখানে ও রাতে পড়তো, এবং ও পড়ার সময় বলছে যে মাঝে মাঝে ওর বাবা আমাকে উকি দিত রুমে, যে কি করতেছে, পড়া ফাঁকি দেয় দেখে। তো একদিন রাতের বেলা ও পড়তেছে, এবং ওর রুমটা ছাড়া কোথাও আলো ছিল না, পুরোটাই অন্ধকার ফ্লোরটা। তো দেখতেছে একটু পর পর যে কে যেন উকি দিচ্ছে, ও বুঝতে পারছে যে ওর মা, কারণ ঘুমটা দেখা যাচ্ছে। তো জিনিসটা 4-5 বার যখন উকি দিচ্ছে রুমের ভেতর, তখন ও মানে চিল্লে উঠছে, দেখি আম্মা তুমি উকি, এরকম উকি দিচ্ছ কেন বারবার। ও বের হয়েছে রুম থেকে, বের হয়ে কেউই নেই এখানে, পুরা জায়গাটা কোয়েট, কোনো কেউই নেই সেখানে। ওর একটা, ওদের একটা কুকুর ছিল, দারোয়ানের কুকুর, যেটা ওদের বাসায় রেখে গেছে দারোয়ান, সে কুকুরটা নাকি শুয়েছিল একপাশে। যাক, ও নেমে আসে বাসায়, সে ওর মার সাথে বলে যে কি ব্যাপার, বারবার উকি দাও কেন এখানে। তোর মা বলছে আমি যাইনি, তো বলছে না তুমি উকি দিচ্ছ, আমার পড়া ডিস্টার্ব হচ্ছে। তোর বাবা নাকি তখন বলে যে না তোমার মা যায়নি, সে আমার সাথে টিভি দেখতেছিল এখন। তখন সে একটু ভয় পায়, ভয় পাওয়ার পর তখন থেকে একটা মোমবাতি আর ম্যাচ সাথে রাখে, কি ব্যাপার, কারণ ওই রুম থেকে বেরোলে আলো নেই। তো নেক্সট একদিন যেটা হয়, এরকম পড়তেছিল, এই সময় বিদ্যুৎ চলে যায় আর কি। বিদ্যুৎ চলে যায়, তো এই সময় ও ম্যাচটা জ্বালাতে যায়, এই সময় দেখে ওই যে কুকুরটা সেটা আসছে আর কি, হালকা আলো পড়ছে জায়গায়, কুকুরটা দাঁড়ায় আছে গেটের সামনে এবং গড় গড় করতেছে। কুকুরটার মানে নর্মাল যে আচরণ যেটা নাকি ওরা মানে কুকুরটার সাথে অভ্যস্ত ফ্রেন্ডলি সেরকম না, বেশ রুক্ষ গড়গড় করতেছে এবং মানে আনইউজুয়াল আচরণ করতেছে। তো চিন্তা করে কুকুরটা এরকম করতেছে, অপরিচিত একটা কুকুরের মতো এরকম চিন্তা করতেছে। এই সময় নাকি দেখে ওই গেটের আরেক পাশ দিয়ে দৌড় দিয়ে ওই সেম টাইপের আরেকটা কুকুর দৌড় দিয়ে ওর পাশে ঢুকছে, ঢুকে ওর পাশে দাঁড়ায় ওই কুকুরটার দিকে দাঁড়ায় তাকায় ঘেউ ঘেউ করা শুরু করছে, প্রচন্ড ঘেউ
একই রকম দুটো
একই রকম। এবং ওই ঘেউ ঘেউ করার এক পর্যায়ে দেখে যে ওই সামনে যে কুকুরটা ছিল সেটা নাই, ও হঠাৎ করে দেখে নাই। তো তখন সে একটু আশ্চর্য হয়, ও নিচে আসে ওর বাবার সাথে কথা বলে যে এরকম দাঁড়ায় ছিল কি ব্যাপার এসে। ওর বাবা বলে যে না আমাদের যে কুকুর ও তো নিচতলায় ছিল এতক্ষণ, ওকে আমি প্রত্যেকদিন সন্ধ্যায় কেক খাওয়া, কেক খাওয়াচ্ছিলাম, ও হঠাৎ করে দৌড় দিয়ে উপরে উঠছে। তো এই দুটা ঘটনাও আমাকে বলছে ওদের বাসায় ঘটে, বাট বাসাটা কিছুটা হরিফিক কারণ এই বাসাটা ওদের ফ্যামিলি মানে দাদার সম্পত্তি ছিল, একটা সময় এখানে গুদাম ছিল, এই গুদামটা নাকি ছয় মাস প্রায় এমটি থাকতো বছরে। প্রবলি অনেকে বলে ওদেরকে বলছে যে এই জায়গাটার মধ্যে দিয়ে কোন জিন বা কোনো জাতীয় কিছু চলাফেরা ছিল, বাসা বাড়ি করাতে জায়গাটা আটকে গেছে, এখন এর জন্য হয়তো এই ধরনের জিনিস দেখছে।
আমাদেরকে হাসান চট্টগ্রাম থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন ফুটি মহিউদ্দিন ভোলা থেকে। আচ্ছা, তিনি হচ্ছে তিনিও আমাদের এস এম এস ঠিক ভাবে করেননি, এই জন্য ভাবে এসছে তার এস এম এস টি করা। আমি আরো একবার বলে দিই, এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আপনাকে এফ ও ও আর টি আই ফুটি, এটা লিখে তারপরে স্পেস দিয়ে একটা স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, তারপরে আপনার এস এম এস লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আপনাকে নাম মানে স্পেস লিখতে হবে বলা হচ্ছে, এটা ভালো হচ্ছে আপনার মানে স্পেস দিতে হবে আর কি, স্পেস লিখতে হবে না কিন্তু স্পেস দিতে হবে। আচ্ছা, মেঘলা এবং মোহনা বরিশাল থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রাহুল ও প্রকাশ, এস এম এস রুহুল ও প্রকাশ। এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন আশিক লালবাগ থেকে, আমাদেরকে ওয়ালিদ ময়নুর সিং থেকে এস এম এস করেছেন, সুখী আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন শেখ, এস এম এস করেছেন পল পলাশ সিংহা নাটোর থেকে। এছাড়াও টঙ্গী থেকে আমাদের এস এম এস করেছেন একজন, আচ্ছা তার নামটা কি, আচ্ছা নামটা শুরু লেখেননি সুতরাং নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশাত আমাদের এস এম এস করেছেন মিরপুর থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন রাফিউদ্দিন, এছাড়াও আমাদেরকে দুলা গাজীপুর থেকে এস এম এস করেছেন ফুর্তি মিঠু মিরপুর 11 থেকে এস এম এস করেছেন ইলিয়াস মাহফুজ রাজীব, আমাদেরকে নিকুঞ্জ 2 থেকে এস এম এস করেছেন সোহেল, আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সজীব সহ আরো অনেকে। বা ভাই ছোট কোনো ঘটনা আছে কি?
বুক ব্যথা, এই অবস্থায় ওর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং মানে খুবই ব্যথা হঠাৎ করে উঠে এবং চেহারা কালো হয়ে গেছিল ওনার। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার আপনার এক্সরে তারপর আরো যা যেগুলো আছে এনজিওগ্রাম কি কি এগুলো করার পর দেখে যে উনি কোয়াইট নর্মাল, বাট সামহাও উনি বুকে প্রচন্ড ব্যথা ফিল করতেছেন, চেহারাটা কালো হয়ে গেছে। এই অবস্থা ওদের মধ্যে একজন বলে যে তোমরা অমক মহিলার কাছে যাও, উনি এই দোয়া দুরুদ জানে, উনি হয়তো কিছু করতে পারবে। ওরা যাওয়ার পরে মহিলার সাথে দেখা করে ডিটেলস বলে বাবার সম্পর্কে। তো তখন মহিলা বলে যে আপনাদের হাতে সময় বেশি নেই, আপনার বাবাকে কেউ জিন চালান করছে।
আচ্ছা,
আপনারা এই এই জিনিস নিয়ে আসেন, একটা লাউ আর চারটা ডাব নিয়ে আসতে বলে। তো ওরা ওই জিনিসটা ওর ভাই যে নিয়ে আসে, আনার পরে ওই মহিলা ডাবের মধ্যে কিছু জিনিসপত্র লেখে, লাউয়ের মধ্যে কিছু লেখে, কি কি আঁকি বুকি করে লাউটা কাটা শুরু করে ছুরি দিয়ে ডাবের উপরে রেখে। যখন কাটতেছে দেখে লাউয়ের কষগুলো পড়ছে কালির মতো।
আচ্ছা,
কেটে ফেলে, লাউটা ফেলে রাখে। তারপরে যখন ডাব কাটতেছে এই সময় ফোন আসে যে ওর বাবা নাকি বিছানা থেকে উঠে দাঁড়াইছে, মানে সে সুস্থ হয়ে গেছে, চেহারা কালিমাটা দূর হয়ে গেছে, চেহারা যে কালো ছিল এটা পরিষ্কার হয়ে গেছে। তো এই অবস্থায় ওরা প্রথম বোঝে যে জিনিসটা এরকম। তো লেটার অন ওর বাবা আস্তে আস্তে আবার অসুস্থ হয়ে যায় কিছুদিন পরে, এবং এবার অসুস্থ হওয়ার পরে ওরা আরেকটা হুজুরের শরণাপন্ন হয়। তো সেই হুজুর ওদেরকে বলছে যে তোমার বাবার উপর জিন চালান করছে এবং সে যাচ্ছে না, বারবার তোমার বাবাকে স্ট্রাইক করতেছে। সুতরাং তোমাদের এবার একটা টোটকা করতে হবে, টোটকাটা যেটা করতে হবে একটা মোরগ নিয়ে আসতে হবে কিনে একদমে, এবং সেটা আমি কিছু পড়ে দেবো, তোমরা এটা শ্মশান ঘাটে যে যে ছেড়ে দিয়ে আসবা রাত্রেবেলা 11টার পরে অমুক দিন নির্দিষ্ট দিনে। তো ওরা মানে বলছে যে দুইজন যেতে হবে এবং ওরা দুইজনই যায়, ওই জুবেলের ভাই এবং তার সেজোমামা দুইজন মোরগ কিনে ওই দিন ইন দ্যাট ডে তারা শ্মশান ঘাটে যায়। তো রাতের বেলা শ্মশানঘাটে ঢোকার পরে ওরা যেটা দেখে, মানে শ্মশানঘাট খুবই নিস্তব্ধ এবং মানে আপনার থমথমে একটা পরিবেশ সেখানে। ওদের মানে শরীর নাকি ভারী হয়ে যায় বেশ। মোরগটা নিয়ে ওরা যে ওই জায়গা মতো যে মোরগটা আস্তে করে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর মোরগটা একটু হেঁটে আর ওরা দেখে না মোরগটা হঠাৎ চলছে। এবং ওদের উপর হুজুর ইনস্ট্রাকশন ছিল, যখন তোমরা মোরগটাকে ছেড়ে দিয়ে আসবা অন দা ওয়ে ব্যাক, যেই ডাকুক যত করে শব্দ হোক পেছন ফিরে তাকাবা না।
আচ্ছা,
তো ওর ভাই নাকি পেছন ফিরে তাকাতে গেছিল, তো ওর মামা চোখ ধরে মাথা ঘুরে না। তো যখনই ঘুরে দাঁড়ায় তখনই নাকি ফার্স্টেই শুনে ওর বাবার গলা, ওর বাবা ডাকতেছে পেছন থেকে, তারপর ওর মার গলা শুনে এবং আরো অনেক রকম ডাক শুনে। তো ওরা লাস্টে খুব ভয় ভয়ে ওখান থেকে বের হয়ে আসে, আর কিছু শুনে নেই। হ্যাঁ, তারপর বের হয়ে আসার পরে আস্তে আস্তে ওর বাবা সুস্থ হয়ে যায় ওটার থেকে।
ওকে,
এটা একটা জিনিস।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল বলতে পারি আমাদের এবারের 2012-র ভূত এফএম এর সব আয়োজন এবং 2000
একটু কি একটু বলা যাবে?
আচ্ছা, খুব
ভালো না কথা আজকে কিন্তু কয়েকটা কাহিনী বলছি, এগুলোর মধ্যে মিরর ইমেজ এর ব্যাপার ছিল। এটা আমি নিজেই ভাবছি, কয়েকটা কাহিনী আমি শুনছি এবং শুনছি এই মিরর ইমেজ জিনিসটা আসলে কিন্তু ইট ক্যান হ্যাপেন। কিন্তু যদি এটাকে একটু মনে করে যে এটা কেমন ব্যাপার হতে পারে, কারণ জিন কিন্তু ইট ক্যান টেক ফর্মস অফ এনিথিং, জাস্ট আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবকিছুরই চেহারা জিন নিতে পারে এবং এরা কিন্তু মানুষকে প্রভাবিতও করে। এরকম এমন আছে, মানুষ দেখা যাচ্ছে যে মসজিদে একজনকে দেখে আসছে, পরে সেই ব্যক্তিটা কিন্তু আসলে যায়নি ওইদিন। সেজন্য বললাম এটা বেশ রহস্যময় জিনিস।
বেশ রহস্যময়, সেটাই। যাই হোক, আমরা আগামী সপ্তাহে অর্থাৎ আগামী নতুন বছরে আমরা আপনাদের ভালো ভালো ঘটনার প্রত্যাশা রইলাম। মানে 2012-তে আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছেন, 2013-তে আরো বেশি সাপোর্ট চাইবো আপনাদের কাছ থেকে। এবং অনেকেই প্রত্যাশা করছেন যে ভূত এফএম উইকে দুইবার করা যায় কিনা, আমরাও সেটা নিয়ে ভেবেছি, কিন্তু আপনাদের ঘটনার উপর সেটা নির্ভর করছে। আমরা যদি দেখা যায় যে আপনাদের কাছ থেকে পর্যাপ্ত ভালো ঘটনা পাই, তাহলে দুই সপ্তাহ তো করতেই পারি। সুতরাং আপনারা আপনাদের জীবনের সবচেয়ে ভালো ভালো ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং আপনাদের মাঝেই এরকম মানুষ আছেন যাদেরকে আপনারা চেনেন, যে শুধুমাত্র ভালো ঘটনাই যে আছে তাই না, তিনি যে অনেক চমৎকার বলতেও পারেন। সো তাদেরকে উৎসাহিত করুন এবং তাদের ঘটনাগুলো চাইলে আপনিও পাঠিয়ে দিতে পারেন, বা তাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, আমরা সেগুলো প্লে করতে পারি। আমাদের অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি যাবার আগে, সেটি হচ্ছে ভূত এফএম এন্ড দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, BHOOTFM এট দ্য রেট RADIOFOOR.FM। এই অ্যাড্রেসে আমাদের ইমেল করুন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই দিতে ভুলবেন না। আবারও আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য 2010-2012 পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সেজন্য অনেক 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 ধন্যবাদ, এবং আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি এবং মাসুম।
শুভেচ্ছা।
হ্যাঁ, সেটাই, নতুন বছরটা অনেক সুন্দর হোক, অনেক মঙ্গলময় হোক আপনাদের জন্য, এবং নতুন বছরের প্রথম ভূত এফএমটাও আপনাদের জন্য অনেক 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 বেশি আনন্দ নিয়ে আসুক সেই আশা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, সেটাই আশা করব। যদিও ভূত এফএম শেষ হয়ে আছে, আপনার জন্য রয়েছে প্লে লিস্টে দারুণ সব গান, সেই সাথে আমাদের কিন্তু নিউ ইয়ারের বেশ কিছু প্ল্যান রয়েছে রেডিও ফুর্তিতে। সুতরাং নিউ ইয়ারের আগের দিন থেকে যেটা শুরু হবে, সুতরাং অবশ্যই রেডিও ফুর্তিতে আপনার কান রাখুন। আজকের মতো এখানে শেষ করছি, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানে টাটা। This track was downloaded from FusionBD.com.